exclusively on FusionBD.com.
Guasha.
সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। শুরু হয়ে গেছে কোয়াশেক ফাইলস এবং কোয়াশার সঙ্গে আছে শারমিন, আর শুরুতেই রয়েছে কোয়াশেক ফাইলস, তারপর রয়েছে কোয়াশার মূল কাহিনী। আজকে আমরা কোয়াশেক ফাইলস যে ঘটনাটি শুনবো অত্যন্ত সাড়া জাগানো 90 দশকে ঘটে যাওয়া আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের, এবং আজকে ফাইলস এর কাহিনীর নাম তান্দুর কাণ্ড মার্ডার কেস। দুটো অপরিচিত মানুষের গড়ে তোলা একটা ছোট্ট পৃথিবী যার নাম সংসার, যেখানে অপরিচিত মানুষ দুজন হাঁটি হাঁটি পা পা করে একজন আরেকজনের কাছে পৃথিবীর সবচেয়ে পরিচিত সবচেয়ে আপন মানুষ হয়ে ওঠে। প্রেম ভালোবাসা এসব সংসারে অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী অধ্যায়। এসব চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু এরা না থাকলে একটা সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেই সাথে টুকরো টুকরো হয়ে যায় কতগুলো জীবন। জীবনে একসাথে পথ চলতে চলতে কখনো কখনো আমাদের ছন্দ পতন হয়। ভালোবাসার শব্দটা যেখানে থাকে রাগ অভিমান, এই শব্দগুলো সেখানে থাকবে, কিন্তু যখনই রাগ আর অভিমানগুলো জেদ আর ক্ষোভে পরিণত হয় তখন সেখানে আর ভালোবাসার ছিটে ফোঁটাও থাকে না। বিশ্বাস শব্দটার শক্তি যেমন অনেক বেশি, অবিশ্বাস শব্দটার শক্তি তার চেয়েও আরো বেশি অনেক। পার্থক্য শুধু একটাই, একটা মানুষের জীবনকে মৃত্যুর মুখ থেকেও ফিরে আনতে পারে, আবার আরেকটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলেও দিতে পারে। একটা সংসারে যখন সন্দেহ আর অবিশ্বাসের ভাইরাস ঢুকে যায় তার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়। আজ কুয়াশার এক্সফাইলসে আমরা এমন একটি ঘটনা শুনব যা শুরু হয়েছিল একটা সংসারের সাথে, কিন্তু শেষ হয়েছিল ভয়ঙ্কর এক পরিণতি দিয়ে, এক গাছ নড়ে ওঠার কাহিনী শুনবেন আজকের এক্সফাইল। আসলে তাহলে শুনি, তারপরে আবারও ফিরে আসি, সঙ্গীত থাকবে। কুয়াশা
এক্সফাইলস
আমাদের পাশের রাষ্ট্র ভারত, যার পরিধি বিশাল। খুব দুঃখজনক হলেও সত্যি যে ভারতে প্রত্যেক বছর প্রায় 35,000 খুন হয়, তার মানে প্রত্যেক দিন 94 জন মানুষ খুন হয়, প্রত্যেক ঘন্টায় 4 জন আর প্রত্যেক 15 মিনিটে একজন মানুষ খুন হয়, প্রত্যেক বছর 25,000 রেপ হয়, তার মানে প্রত্যেক দিন 66 জন, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় 3 জন নারী তার সম্ভ্রম হারায়। হিসেব অনুযায়ী প্রত্যেক মিনিটে একজন নারী রেপ হয়, যা আমাদের কখনোই কাম্য নয়। এর মধ্যে সবগুলো হয়তো প্রকাশিত হয় না, আবার কিছু কিছু প্রকাশিত হয়, কিছু কিছু মানুষ ভুলেও যায়, কিন্তু কিছু ঘটনা মানুষ ভুলতে পারে না, তাদের রাতের ঘুম হারাম করে দেয়, পুরো দেশে সারা জাগিয়ে দেয়। কি হয় এসব খুনের পরিণতি শেষ পর্যন্ত, আদৌ কি ন্যায় বিচার পায়, নাকি কোনো প্রভাবশালীর চাপে পড়ে ফাইল চাপা পড়ে যায়, সেসব জানাতে আমাদের আজকের এই আয়োজন। আজকে আমরা এক্সফাইলসে জানবো পুরো ইন্ডিয়ার সারা জাগিয়ে তোলা সেই তান্দুর কাণ্ড মার্ডারকে। সময় 2 জুলাই 1995। দিল্লির রাত সেদিন হয়তো অনেক বেশি অন্ধকার ছিল, সারাদিনের ব্যস্ততার পর শহরও যেন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। জায়গাটার নাম কনট প্লেস। রাতে কনস্টেবলরা তাদের স্বাভাবিক ডিউটি করছিল। সেই এলাকায় সেদিন যে কনস্টেবল ডিউটি করছিল তাদের মধ্যে একজনের নাম আব্দুল নাজির কুঞ্জু, আর তার সাথে ছিল চন্দ্রপাল নামে আরেকজন হোমগার্ড। তারা প্রতিদিনের মতো গার্ড দিতে বেরিয়েছিল। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল হোটেল আশোকিয়া ত্রিনিবাসের সামনে। তাদের চোখে পড়ল একটি মহিলা রাস্তায় দাঁড়িয়ে আগুন আগুন বলে চিৎকার করছে। মহিলার বয়স 30-এর কাছাকাছি, গায়ে ছেঁড়া পুরনো শাড়ি, দেখে বোঝাই যাচ্ছে মহিলা হয়তো এখানে কোথাও ফুটপাতে থাকে। মহিলার চিৎকার শুনে তারা দৌড়ে সেখানে যায়। কনস্টেবল আব্দুল নাজির আর চন্দ্রপাল দুজনে দৌড়ে আগুন লাগার স্থানে দ্রুত চলে গেল। আগুনটা অশোক ক্রিয়াত্রী নিবাস নামের হোটেলের কম্পাউন্ডের ভেতর থেকে জ্বলন্ত দেখা যাচ্ছিল। তারা কাছে যেতে দেখে আগুন হোটেলে নয়, হোটেলের সাথে লাগানো বাগিয়া বারবিকিউ নামে একটি রেস্টুরেন্টে জ্বলছে। কনস্টেবল আব্দুল নাজির যখনই লেনের মাথায় যে টেলিফোন বুথ আছে সেদিকে দৌড় দিয়ে গেল থানায় ফোন করবার জন্য, দেখা গেল অনেক রাত হওয়াতে টেলিফোন বুথ বন্ধ হয়ে গেছে। তখন সে খুব দ্রুত পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করল। পুলিশে খবর দিয়ে সে দ্রুত বাগিয়া বারবিকিউ রেস্টুরেন্টের ভেতরে গেল। ভেতরে গিয়ে দেখে আগুন রেস্টুরেন্টের তান্দুর থেকে আসছে। এখানে বলে রাখি, তান্দুর হলো স্বাভাবিকের চেয়ে একটু বড় চুলা, যেগুলো সাধারণত রেস্টুরেন্টে ব্যবহার করা হয় এবং যেগুলোতে তান্দুরি রুটি এবং তান্দুরি চিকেন তৈরি করা হয়। যাই হোক, সে দেখে ওই চুলার পাশে একজন দাঁড়িয়ে সেই আগুনে শুকনো কাঠ আর ঘি ঢালছিল, আর দাউ দাউ করে জ্বলছিল আগুন। অবাক করার বিষয় হলো যে আগুন দেখে রাস্তার একটা মানুষ চিৎকার করছিল, আসলে সেই আগুন কোনো দুর্ঘটনা নয়, একজন মানুষ খুব ঠান্ডা মাথায় আগুন জ্বালিয়ে তাতে ঘি ঢালছে, এবং যে ঢালছে সে ওই রেস্টুরেন্টেরই একজন কর্মচারী। পুলিশ তাকে জিজ্ঞেস করায়, সে বলল সে কংগ্রেস পার্টিতে কাজ করে, কংগ্রেস পার্টির কিছু পুরনো পোস্টার আর জিনিসপত্র জ্বালাচ্ছে। এরই মধ্যে দিল্লি পুলিশের আরো কিছু কর্মকর্তা সেখানে পৌঁছান। এরপর তারা যা দেখে তা হয়তো কোনো মানুষ কখনো সহ্য করতে পারবে না। তারা দেখে সে চুলায় কোনো কাগজপত্র পড়ছে না, তারা একটা মানুষের জ্বলন্ত পা দেখতে পায়। তারপর দ্রুত তারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। এরপর তারা দেখতে পায় সেখানে একটা মানুষের ঝলসে যাওয়া লাশ। তারা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, এতক্ষণ ধরে যে আগুন জ্বলছিল তাতে পুরো ছাই হয়ে যাচ্ছিল একটা মানুষের অস্তিত্ব। কিন্তু কেই মানুষটা, কি আছে এর পেছনের ঘটনা, এত নৃশংস ভাবে কেন পৃথিবী থেকে সে চলে যাচ্ছে, তখনও আসল ঘটনা কেউ জানে না। পুলিশ সাথে সাথে রেস্টুরেন্টের ওই লোকটাকে গ্রেফতার করে, সে পালানোর চেষ্টা করছিল। পুলিশের সাথে তার কিছুটা হাতাহাতিও হয়। পুলিশের কাছে সে তার নাম জানায় কেশব কুমার বলে, এবং এও বলে যে সে ওই রেস্টুরেন্টের ম্যানেজার। তার পরনে পাঞ্জাবি পায়জামা ছিল এবং তার পাঞ্জাবি পায়জামাতে রক্তের দাগও লেগেছিল। কেশব কুমারকে গ্রেফতার করার পর পুলিশের জিজ্ঞাসাবাদ চলতে থাকে। পুলিশ পুরো দমে লেগে যায় এই জঘন্য ঘটনার মূলে পৌঁছাতে। পুলিশের ইনভেস্টিগেশন তো চলছিলই, এরই মাঝে সেখানে আরেকটা ঘটনা ঘটে যা তখন পুলিশের চোখ এড়িয়ে যায়। আর তা হলো আগুন দেখতে তারা যখন ওখানে যায়, সেখানে আরো একজন মানুষ গেটের বাইরে দাঁড়িয়েছিল। পুলিশকে দেখে সে নিজেকে আড়াল করে ফেলে এবং সুযোগ বুঝে পালিয়ে যায়। রাতের অন্ধকারে মিশে যায় মানুষটা কে ছিল। পুলিশ অশোক কিয়াত্রী নিবাসের গেইটে দাঁড়িয়ে থাকা গার্ড মহেশকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে তার কথা। সে আর কেউ নয়, এই রেস্টুরেন্টের মালিক সুশীল শর্মা ছিল। সে শুধু এই রেস্টুরেন্টের মালিকই নয়, তার আরো একটি পরিচয় আছে, সে কংগ্রেস পার্টির একজন সদস্য। মহেশ এও বলে কিছুক্ষণ আগে সুশীল শর্মা তার মারুতি গাড়িতে করে এখানে আসে। জ্বলন্ত আগুন দেখে মহেশ তাকে জিজ্ঞেস করেছিল এত আগুন কিসের, তখন সুশীল শর্মাও তাকে মিথ্যে কথা বলেছিল। সে বলেছিল আমি কংগ্রেসের কিছু পুরনো কাগজপত্র পড়াচ্ছি। পুলিশের তখনই সুশীল শর্মাকে সন্দেহ হয়, একজন কংগ্রেসের সদস্যের এই জ্বলন্ত লাশের সাথে কি সম্পর্ক থাকতে পারে, কি আছে এই ঘটনার পেছনে। পুলিশ সুশীল শর্মাকে খোঁজা শুরু করল। অপর পাশে তখন দিল্লি পুলিশের কাছে বিশাল চ্যালেঞ্জ ছিল একটা জ্বলন্ত লাশের নাম পরিচয় বের করা। একটা মানুষকে পুড়িয়ে ফেললে কি বা থাকে অবশিষ্ট, কারো কি এমন শত্রুতা এই মানুষটার সাথে যাকে এত ভয়ানক মৃত্যুবরণ করতে হলো। বাগিয়া বারবিকিউতে যারা কাজ করতো তাদের সবাইকে পুলিশ লাশটা দেখায়, আশেপাশের কিছু মানুষকেও দেখায়, কিন্তু লাশটা এত নৃশংসভাবে পড়ে গিয়েছিল যে তার কিছুই বোঝা যাচ্ছিল না। শুধু বোঝা যাচ্ছিল যে এটি একটি মহিলার মৃতদেহ। কেউ চিনতে না পারায় পুলিশ লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠায়। এদিকে ইনভেস্টিগেশনের প্রক্রিয়াও শুরু হল। পুলিশ ঘটনাস্থলে সেল করে দিল, সেখানকার প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হল। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ, দিল্লির মতো জনবহুল শহরে একটা মানুষ কি এভাবে পুড়িয়ে ফেলা হচ্ছিল, কিন্তু কেন। পুলিশের চুলার পাশে একটি ত্রিপল খুঁজে পেল যেটাতে রক্তের দাগ লেগেছিল। ম্যানেজার কেশব কুমারেরও পাঞ্জাবিতে রক্তের দাগ লেগেছিল, তাই ইনভেস্টিগেশনের জন্য ওটাও পাঠানো হয়েছিল। একটা খুন, তাও আবার এত ভয়ঙ্কর, এত চেষ্টা করে পুলিশ ভিকটিমের কোনো পরিচয় পাচ্ছে না। সারা মিডিয়া, সব টিভি চ্যানেল, সব পত্রিকার একটাই হেডলাইন, তান্দুর গান মাদারকে। মানুষের মনে কৌতূহল তো ছিলই, তার চেয়েও বেশি ছিল আতঙ্ক আর ভয়। একটা মানুষ আর একটা মানুষকে এত নৃশংসভাবে মারতে পারে, এটা মানুষের কল্পনায়ও ছিল না। খুব তাড়াতাড়ি এই খবর ছড়িয়ে পড়ায় দিল্লি পুলিশের উপর চাপ দেওয়া হলো যত দ্রুত সম্ভব এই কেসের সমাধান করা। কেশব কুমারের পর পুলিশ টার্গেট করেছিল রেস্টুরেন্টের মালিক সুশীল শর্মাকে, কিন্তু তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এরপর দুই দিন কেটে যায়, 4 জুলাই 1995। চানাক্য পুলিশ স্টেশন পুলিশ সুশীল শর্মার ওই গাড়ির খোঁজ পায়, DL2CA1872। এটাই ছিল সুশীলের গাড়ির নাম্বার। গাড়িটি একটা রাস্তায় পড়েছিল এবং গাড়ির ভিতর কেউই ছিল না। পুলিশ দ্রুত গাড়ির তদারকি শুরু করে দেয়। তাদের সন্দেহ সত্যিই হয়, গাড়ির ডিকিতে শুকিয়ে যাওয়া রক্ত পাওয়া যায়। এই গাড়িতে করে আনা হয়েছিল লাশ। সেই দিনই পুলিশ কেশবের কাছে সুশীলের বাড়ির ঠিকানা জেনে নেয় এবং সেখানে পৌঁছায়। তারা পুরো বাড়িতে প্রত্যেকটা কোনা ইনভেস্টিগেট করে। বাসা পুরোটাই খালি ছিল, কিন্তু বাসার ভেতরের অবস্থা অস্বাভাবিক ছিল। বাসার বিভিন্ন জায়গায় কার্পেটের উপর, এয়ার কন্ডিশনের উপর রক্তের ছিটা লেগেছিল। শুধু তাই নয়, পুলিশ সেখান থেকে বুলেটের খোসা উদ্ধার করে। সব কিছু দেখে তারা পরিষ্কার বুঝতে পারছিল যে এই বাসার ভিতরে গুলি চালানো হয়েছে। ওই বাসার পুলিশ কিছু ফটোগ্রাফ পায়, যে ছবিতে সুশীল শর্মা ও একটি মহিলাকে দেখা যায়। একটা ডায়েরিও পায় সেখানে, যেখানে লেখা ছিল সুশীল শর্মা লাভ নয়না। পুলিশের কাছে এখন একটাই প্রশ্ন, কি সম্পর্ক এই নয়না নামের মহিলার সাথে সুশীলের? পুলিশ সুশীলের পাড়া প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করা শুরু করে এবং তখন পুলিশ জানতে পারে সুশীল তার স্ত্রীর সাথে এই বাসায় থাকত এবং তার স্ত্রীর নামই নয়না। আরো কিছু জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে সুশীল আর তার স্ত্রী নয়না তাদের বাসায় প্রায় মারামারি করত। প্রায় তারা ওই বাসা থেকে মারামারি কান্নাকাটির আওয়াজ শুনতে পেত। পুলিশ এখন নয়নাকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। নয়না যেন গায়েব হয়ে গিয়েছে। ধীরে ধীরে পুলিশের কাছে সব পরিষ্কার হতে থাকে। সেদিন রাতে যে মহিলার লাশ জ্বালানো হচ্ছিল সেটা আর কারো না, নয়নারই ছিল। কিন্তু এটা প্রমাণ করার মতো কিছুই পুলিশের হাতে ছিল না, কারণ কোনোভাবেই লাশকে শনাক্ত করা যাচ্ছিল। পুলিশ খুব দ্রুত নয়নার বাবা মাকে খবর দেয় লাশ শনাক্ত করার জন্য, কিন্তু লাশটা এতই খারাপ অবস্থায় পুড়ে গিয়েছিল যে নয়নার বাবা মা কিছুতেই সেই লাশটাকে শনাক্ত করতে পারল না। তারা বলে দেয় যে এটা তাদের মেয়ের লাশ নয়। এরই মধ্যে পুলিশ নয়নার খুব কাছের এক বন্ধু মাতলুবকারীদের খোঁজ পায়। পুলিশের তদন্তে সামনে আসে যে মাতলুবকারা নয়নার খুব ভালো বন্ধু ছিল। শেষ পর্যন্ত লাশের শনাক্তকরণ করে এবং বলে এটা নয়নারই লাশ, এবং সেই প্রথম পুলিশকে জানায় এই খুনের পেছনে সুশীলের হাত রয়েছে। তার কথার উপর ভিত্তি করে লাশের ডিএনএ টেস্ট করানো হয়। ডিএনএ টেস্টে নয়নার বাবা মায়ের সাথে রক্ত মিলিয়ে দেখার পর পুলিশ নিশ্চিত হন এটাই ছিল নয়না সাহানির মৃতদেহ। অবশেষে সামনে এলো এই বেওয়ারিশ লাশের পরিচয়। কিছুদিন আগেও যে বাবা মা একটা লাশ দেখে চিনতে পারেনি, তারাও আর জানতে পারলো যে এটা তাদের সন্তান নয়না সাহানির লাশ। একটা বাবা মায়ের পক্ষে সন্তানের মৃত্যু মেনে নেওয়া কতটা কঠিন সেটা তাদের বাবা মাই বুঝতে পারে। আর সে মৃত্যু যদি হয় এতটা নৃশংস, এতটা লোমহর্ষক, তাহলে সে বাবা মায়ের অনুভূতি কি হয় তা কেবল নয়নার মা বাবাই জানে। শুধু তার মা বাবা কেন, সারা দেশের মানুষের বুক কেঁপে উঠেছিল এই হত্যাকাণ্ডের ঘটনা জানার পর।
কুয়াশার সকল এপিসোড শুধুমাত্র ইয়ন্ডার মিউজিকে, ব্রট টু ইউ বাই এবিসি রেডিও 89.2 FM। শোটি শুনুন ইয়ন্ডার, কোন ইন্টারনেট চার্জ ছাড়া। 20 মিলিয়নেরও বেশি লোকাল এবং ইন্টারন্যাশনাল হিট শুনতে এখনই ডাউনলোড করুন দেশের এক নম্বর মিউজিক অ্যাপ। এয়ারটেল ইউজাররা এয়ারটেল ইয়ন্ডার মিউজিক এবং রবি ইউজাররা রবি ইয়ন্ডার মিউজিক ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে কিংবা iOS অ্যাপ স্টোর থেকে। জয়েন দ্য গ্যাং, নো মানি ফর মিউজিক।
যদি ফুল করে গান গেয়ে ওঠে মন, মাথার ভেতর সুর করে সারাক্ষণ, চলো গানে গানে খেলি সুরে খেলা, গানে গানে পরিচয় সুরে মেলা। গোপী গাইন বাগান গানে গানে নাম গান হাসুর দিয়ে সারাক্ষণ।
প্রতি শুক্রবার রাত 9টায় আরজে শর্মিল এবং আরজে রেহানের সাথে শুনুন তারা রাম্পা
অনলি অন এবিসি রেডিও 89.2 FM।
নয়না সাহানি একটি মধ্য বয়স্ক মহিলা, যার বাহ্যিক সৌন্দর্য বলতে যা বুঝি তার সবটাই আছে। কংগ্রেসের একজন সদস্যও ছিলেন। এমন একটা মানুষের জীবনে কি এমন অন্ধকার অধ্যায় আছে যার জন্য তাকে এতটা অমানবিক ভাবে পৃথিবী থেকে চলে যেতে হলো, সেটাই এখন সবার কাছে প্রধান প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজে যখন দিল্লি পুলিশ হন্য হয়ে ঘুরছে, ঠিক সেই সময় বেঙ্গালুরু পুলিশ স্টেশন থেকে তাদের কাছে একটা ফোন আসে। ফোনে তারা বলে তারা সুশীল শর্মাকে গ্রেফতার করেছে। এরপর 10 জুলাই 1995। দিল্লি পুলিশ দ্রুত চলে যায় বেঙ্গালুরুতে। সুশীল সেখানে পালিয়েছিল। সে তার চুল কেটে ফেলে এবং নিজের চেহারা বদলে ফেলে। সেখানে গিয়ে পুলিশ সুশীল শর্মাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে এবং তাকে বেঙ্গালুরু কোর্টে চালান করে দেয়। প্রথম জিজ্ঞাসাবাদে সুশীল শর্মা কিছুই স্বীকার করে না। সে সাফ নিজেকে নির্দোষ দাবি করে। সে বলে এসবে তার কোনো হাতই নেই, কিন্তু পুলিশ এতটুকু নিশ্চিত ছিল এই সবের পেছনে সুশীলেরই হাত আছে। সে বলে ঘটনার সময় সে তার স্ত্রীর সাথে ওই বাসায় ছিলই না এবং সে এসব সম্পর্কে কিছুই জানে না। উল্টো সে পুলিশকে বলে যে তারা শুধু শুধু এসবের মধ্যে তাকে টানছে এবং নিজেদের সময় নষ্ট করছে, কিন্তু পুলিশের সব তথ্য প্রমাণ এটাই বলছে এই সবের সাথে সুশীলের একদম সরাসরি এবং খুব গভীর সম্পর্ক রয়েছে। হোটেলের ম্যানেজার কেশবের জবানবন্দি, গার্ডের জবানবন্দি, সুশীল শর্মার পাড়া প্রতিবেশীদের বয়ান সব কিছুই সুশীলের বিরুদ্ধে ছিল। রক্তের দাগ সুশীলের হাতে লেগেছিল, সে আভাস তার চোখে মুখেও ছিল, কিন্তু সে কিছুতেই মুখ খুলছিল না। অনেকবার জিজ্ঞেস করার পরও যখন সুশীল শর্মা মুখ খুলছিল না, তখন পুলিশ বাধ্য হয় তাকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু এরপরও সুশীল তার মুখ খোলেনি। নিজের অপরাধকে ঢাকার সব রকম চেষ্টায় সে করে গেছে। পুলিশ তার মুখ খোলাতে না পারলেও তার কাছ থেকে একটি পিস্তল এবং চারটি বুলেট উদ্ধার করে। তবে এই পিস্তলটি লাইসেন্স করা ছিল। পুলিশ ধারণা করে নায়নাকে এই পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। পুলিশ তৎক্ষণাৎ পিস্তলটি পরীক্ষা করার জন্য পাঠায়। পরীক্ষা নিরীক্ষার পর পুলিশ যখন রিপোর্ট হাতে পায়, তখন তারা নিশ্চিত হয়ে যায় নায়নার শরীরে তারা যে বুলেট পেয়েছে তাই পিস্তল থেকেই চলেছে। এবার আর সুশীলের পালানোর কোনো পথ ছিল না। তার পাপের সব রকম সাক্ষী প্রমাণ পুলিশের হাতে পৌঁছে গেছে। এত কিছু প্রমাণ হওয়ার পরও যখন সুশীলকে কোর্টে নিয়ে যাওয়া হয়, তখন সে কোর্টে তার এই অপরাধ স্বীকার করে না। বেশিরভাগ ক্ষেত্রে এমন মামলাগুলোতে অপরাধী তার অপরাধ অস্বীকারই করে। সুশীল তার সব রকম অপরাধ শুধু অস্বীকারই করে না, সে কোর্টকে চ্যালেঞ্জও করে। সে একের পর এক মিথ্যে বলতেই থাকে। কোর্টকে সে যুক্তি দেখায় ঘটনার সময় সে দিল্লিতেই ছিল না। সে পুলিশের বিরুদ্ধে আরো অভিযোগ তোলে যে পুলিশ তার অনুপস্থিতিতে তার অনুমতি ছাড়াই তার গাড়ি নিয়ে যায় এবং তার বাসার তালা ভেঙে তার বাসার ভিতরে প্রবেশ করে। তার বাসার ভিতরে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেয় এবং তার অনুমতি ছাড়াই তার পিস্তল ও পুলিশ তাদের কবজায় নেয় এবং এইসব জিনিসগুলোকে পুলিশ ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে দাঁড় করায়। এসবের মধ্যে তার কোনো হাত নেই। একটা মানুষকে নৃশংসভাবে খুন করা হল, সব প্রমাণ হাতে, অপরাধীও চোখের সামনে, যে একের পর এক তার অপরাধ অস্বীকার করেই যাচ্ছে, উল্টো পুলিশের ওপর এসে অভিযোগ দিয়ে যাচ্ছে। সে যদি অপরাধী নাও হয়, তবুও তার স্ত্রীর এত বীভৎস মৃত্যুতে তার কোনো প্রকার সহানুভূতি নেই, তার চোখে এক ফোঁটা পানি পর্যন্ত নেই। এখন সে শুধু নিজেকে নিরপরাধ প্রমাণ করবার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব দেখে সাফ বোঝাই যাচ্ছে এই ঘটনার সাথে একমাত্র সুশীলই জড়িত। কিন্তু কি এমন কারণ থাকতে পারে যে সে তার নিজের স্ত্রীকে এত নৃশংসভাবে খুন করবে? অবশ্য তার বৈবাহিক জীবন যে ভালো ছিল না, এটা তার প্রতিবেশীর সাথে কথা বলেই জানতে পারে পুলিশ। তার পাড়া প্রতিবেশী, বিশেষ করে তার পাশের ফ্ল্যাটে যারা থাকে, তারা পুলিশকে আগেই বলেছে যে প্রায় ওদের বাসা থেকে মারধরের শব্দ আসত। কিন্তু কেন, এই একটা কেনের উত্তর খুঁজে পাচ্ছে না বলেই দিল্লি পুলিশের হাত পা বাঁধা ছিল। সুশীল প্রচন্ড ধূর্ত মানুষ, আইনের ফাঁক ফোকর দিয়ে সে কোনো না কোনো ভাবে বেরিয়ে যাচ্ছিল। এখন তাকে আটকানোর একটাই উপায়, আর তা হলো কি ছিল এই খুনের পেছনের কারণ, সেটা বের করতে পারলেই সুশীলকে এই জঘন্য অপরাধের জন্য শাস্তি দেওয়া সম্ভব। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ দুইটা কারণকে ফোকাস করে, এক সুশীলের ভয় আর তার পালিয়ে বেড়ানো, আর দ্বিতীয় কারণ হলো নায়নার সেই বন্ধু মাতলুব যে তার লাশ শনাক্ত করেছিল, যার সাথে নায়নার খুব গভীর বন্ধুত্ব ছিল, অথবা হয়তো বন্ধুত্বের চাইতেও বেশি কিছু। ধীরে ধীরে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে। সুশীল শর্মা নিজের কেরিয়ার নিয়ে সবসময় খুব সাবধানী ছিল। সে নায়নাকে বিয়ে করে ঠিকই, কিন্তু তাদের বৈবাহিক সম্পর্কের কথা কোনোদিন লোকের সামনে আসতে দেয় না সে, কারণ তার ধারণা এরা জানাজানি হয়ে গেলে তার কেরিয়ারের জন্য ভালো হবে না। কিন্তু তার এই কাজের বিরোধিতা করে নায়না। সে কিছুতেই এটা মেনে নিতে চায় না। তার সম্পর্ক নিয়ে সে খুব ইনসিকিউরিটিতে ভুক্ত। সে চায় তাদের বিয়ের বিষয়টা সবাই জানুক, এবং একটা সময় সে সুশীলকে সন্দেহ করা শুরু করে যে কেন সে সবার কাছ থেকে এই বিষয়টা লুকানোর চেষ্টা করছে। এসব নিয়ে অনেকবার প্রশ্নও করে নায়না তাকে। শুরু হয় তাদের বৈবাহিক জীবনে টানা পড়েন। সুশীল কখনোই এসব বিষয়ে কোনো প্রশ্নের উত্তর নায়নাকে দিত না। একটা সময় প্রশ্নোত্তর আর প্রশ্ন উত্তরের পর্যায়ে থাকলো না। সুশীল নায়নার গায়ে হাত তোলা শুরু করলো। তার এসব মারপিট দিন দিন যেন বেড়েই যায়। জীবন থেকে একেবারে আশা ছেড়ে দেয় নায়না। এই সময় সে তার পুরনো বন্ধু মাতলুবের সাথে যোগাযোগ করে এবং তার কাছে সব কথা খুলে বলে। সে মাতলুবের কাছ থেকে সাহায্য চায়। সে সুশীলকে না জানিয়ে মাতলুবের সাথে দেখা করতে যেত এবং তার সাথে যোগাযোগ করত। মাতলুবের সাথে দিন দিন তার যোগাযোগটা বেড়েই চলে। নায়না মনে মনে ঠিক করে নিয়েছিল সুশীলের সাথে থাকা তার পক্ষে আর সম্ভব হবে না। সে সুশীলকে ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করে এবং এসবে মাতলুবটাকে পুরোপুরি সাপোর্ট করে। ঘটনার দিন অর্থাৎ 2 জুলাই 1995 দুপুর 3টা থেকে 4টার মধ্যে নায়না মাতলুবের সাথে ফোনে কথা বলে। নায়না মাতলুবকে বলে সে এসব থেকে মুক্তি চায় এবং সে অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে তার মাতলুবের সাহায্য দরকার। সেদিন সন্ধ্যা 7টা-8টার দিকে সুশীল তার বাসায় ছিল। সে তার বাসার টেলিফোন থেকে রিডায়াল করে এবং অপর পাশ থেকে মাতলুব ফোন ধরে। সুশীলের মনে আগে থেকেই সন্দেহ ছিল। মাতলুবের কণ্ঠ শুনেই তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। সুশীল প্রচন্ড রেগে যায় এবং নায়নার সুশীলের এই বিষয়টা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। নায়না এবং সুশীল দুজনেই তাদের নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সুশীল নিজের উপর রাগ সামলাতে পারে না এবং তার পরিণতি হিসেবে যা হয় তা হয়তো নায়না কখনোই ভাবেনি। সুশীল তার পিস্তল তোলে এবং সরাসরি নায়নার উপর 3টি গুলি চালায়, যার 1টি দেয়ালে লাগে, বাকি 2টি নায়নার শরীরে এবং সাথে সাথে নায়না সেখানে মারা যায়। এরপর সুশীল শর্মা তার লাশ 1টি ট্রিপলে করে মুড়িয়ে গাড়ির ডিকিতে রাখে এবং দ্রুত গাড়ি চালায়। আশেপাশের মানুষগুলির শব্দ শুনতে পায়, কিন্তু সবাই ভাবে আশেপাশে কোথাও পটকা ফাটানো হচ্ছে এবং সেটা তারই শব্দ, তাই এই নিয়ে খুব একটা মাথা ঘামায় না তারা। সুশীল নায়নার লাশ নিয়ে দিল্লি শহর ঘুরতে থাকে এবং একটা সুযোগের অপেক্ষায় থাকে যে লাশটা সে কোথায় ফেলবে। সে প্রথমে 1টি ব্রিজের উপরে যায় এবং সেখান থেকে নায়নার লাশটা নিচে পানিতে ভাসিয়ে দিতে চায়, কিন্তু সেই রাস্তা দিয়ে প্রচুর লোক চলাচল করায় সেটা সম্ভব হয় না। সেই সময় সুশীলের মাথায় খেলে এক ভয়ঙ্কর জঘন্য খেলা। সে তার নিজের রেস্টুরেন্টে চলে যায় এবং রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে সবাইকে চলে যেতে। রেস্টুরেন্টের সব আলো নিভিয়ে দেওয়া হয়। এরপর অন্ধকারে সে আর তার ম্যানেজার মিলে সে জঘন্য কাজ করে যে একটা মানুষের পক্ষে করা কখনোই সম্ভব না। তারা নায়নার লাশকে সে তান্দুর চুলার মধ্যে দেয়। প্রথমে আগুন ধরতে চায়, পরে তারা আগুনের তেজ বাড়ানোর জন্য আগুনে ঘি ঢালতে থাকে, যা তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ঘি ঢালাতে আগুন বেশি বেড়ে যায় এবং রাস্তার পাশে শুয়ে থাকা সেই মহিলা মনে করে যে রেস্টুরেন্টে আগুন লেগেছে, তাই সে চিৎকার করে পুলিশকে ডাকে। আর এরপরের ঘটনা আমরা সবাই জানি। শেষ পর্যন্ত সব প্রশ্নের সমাধান হয়। ঘটনা যেখানে ঘটে সেটা সুশীলের বাসা ছিল। তার বাসার বিভিন্ন জায়গায় রক্তের দাগ, তার গাড়ির ডিকিতে রক্তের দাগ, যে পিস্তল দিয়ে গুলি চলে সেটা সুশীলের ছিল, সব প্রমাণই পায় পুলিশ। সুশীলের পালাবার আর কোনো পথ খোলা থাকে না। এছাড়া এটাই দিল্লির প্রথম কেস যেখানে ডিএনএ টেস্ট এবং ফিঙ্গার প্রিন্টিং করা হয়। শেষ পর্যন্ত সুশীল স্বীকার করতে বাধ্য হয় যে সে তার স্ত্রী নায়না আর মাতলুবকে নিয়ে সন্দেহ করত এবং সেই সন্দেহের জের ধরেই সে তাকে খুন করেছে। এই কেস 1996 থেকে শুরু করে অনেক দিন পর্যন্ত চলতে থাকে, 3 বছর, অর্থাৎ 1999 সাল পর্যন্ত শুধু জিজ্ঞাসাবাদই চলতে থাকে। এরপর 1999 থেকে 2003 পর্যন্ত কেসে শুনানি চলে। 2003 সালের 3রা নভেম্বর ট্রায়াল কোর্ট সব তথ্য প্রমাণের ভিত্তিতে সুশীলের ফাঁসির আদেশ দেয়। একই বছর সুশীল তার মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে। 10 বছর ধরে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এই মামলা চলতেই থাকে, মানে সব মিলিয়ে 17 বছর ধরে কোর্টে এই মামলা চলে। এই 17 বছরে সুশীলকে 2 বার ফাঁসি এবং 1 বার যাবজ্জীবন দেওয়া হয়। এই সবকিছুর পর এই মুহূর্তে সে জেল থেকে বেরিয়ে গেছে, কিন্তু মামলা এখনো চলছে। শেষ পর্যন্ত কি সে একেবারে মুক্তি পেয়ে যাবে, নাকি আবার জেলখানার ভেতরে দেখব আমরা সুশীলকে, সেটা আমাদের কারোই জানা নেই। তবে এতটুকু জানি, এমন অপরাধীদের শাস্তি হওয়াটাই খুব জরুরি।
এতদিন ধরে
শুনলেন কুয়াশা এক্সপ্রাইজে চন্দ্রকান্ত মার্ডার কেস। আর সময় হয়ে গেছে আজকের কুয়াশার মূল কাহিনীতে যাবার। আজকের কুয়াশার কাহিনীটি লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আসুন তাহলে গত প্রথম পর্ব শুনি, তারপরে আবার ফিরে আসবো। আপনি আছেন কুয়াশা রাজ্য সামিনের সঙ্গে, আর শুনছেন রেডিও 89.1। ঝড়ের আগের মুহূর্তটা খুব বিধ্বংসী হয়, কিন্তু ঝড় আজীবন স্থায়ী হয় না। একটা সময় ঝড় থেমে যায়, ঝড় থামার ঠিক পরবর্তী মুহূর্তটা একবার ভেবে দেখলে শুধু অসহ্য একটা নীরবতা পাওয়া যায়, যে নীরবতার ভেতর থাকে ধ্বংসের বিলাপ আর আত্মনা। যে মানুষগুলোর ঝড়ের সাক্ষী হওয়ার কথা তাদের অনেকেই ঝড় গ্রাস করে, যেন নিজের হিংস্রতাকে কিছুতেই প্রকাশ করতে দেবে না সে। তবুও কিছু কিছু মানুষ সে ঝড়কে হার মানিয়ে বিধ্বস্ত হয়েও কচ্ছপের মতো কামড়ে থাকে জীবনকে। ঝড়ের সাথে যুদ্ধের অনেক মিল আছে, অমিল শুধু একটাই, ঝড় প্রকৃতি মানুষকে দেয় আর যুদ্ধ মানুষ প্রকৃতিকে দেয়। মানুষের মানুষের যুদ্ধের ইতিহাস বহু পুরনো। যুদ্ধ না থাকলে জয়লাভ থাকতো না, জয়লাভ না থাকলে যুদ্ধ থাকতো না। সে যাই হোক, কিছুক্ষণ আগেই বলছিলাম ঝড় অথবা যুদ্ধ থেকে ফিরে আসা মানুষদের কথা। এমন মানুষদের বেশিরভাগই আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, কখনো শারীরিক অক্ষমতা নিয়ে বেঁচে থাকতে হয়, আবার কখনো মানসিক অক্ষমতা। বেশিরভাগ সময় আমরা তাদের পাগল বলি। আজকে আমাদের গল্প এমনই একজন পাগল মানুষকে নিয়ে, যে গল্পের শুরু পাগলের প্রলাপ দিয়ে হলেও শেষটা কোনো পাগলের প্রলাপ নয়, জীবনে কোথাও লুকিয়ে থাকা গাঢ় কোনো রহস্য, যে রহস্য ভীষণ ভয়ঙ্কর।
আরে আবার কি হইল রে তোর? আয় এদিকে, এদিকে আয়, বিস্কিট নে, আয়।
ওরে কথা আইতে কক কক
দেখলে দরে আর আইব না, যা।
ওরা কিন্তু এখনো আছে, এখনো আছে,
এখনো আছে, এখনো আছে কিন্তু ওরা।
জায়গাটার নাম বড়দনা, একটা জেলা শহরের খুব পরিচিত একটা জায়গা। একসময় একেবারে মফস্বল ছিল, এখন আর তেমন নেই, অনেকটাই আধুনিক হয়ে গেছে। কারণ বড়দলগার পাশেই সরকারি ইউনিভার্সিটি হয়েছে, সেটাও অনেকদিন হয়ে গেল। মোবিনের জন্ম থেকে ছোটবেলা পুরোটাই এখানে কেটেছে, তারা এখানকার স্থানীয়। ইউনিভার্সিটির পাশে মোবিনের ছোটখাটো চায়ের দোকান, ইউনিভার্সিটির সবার কাছে সে মোবিন মামা নামেই পরিচিত। মানুষ হিসেবে মোবিন খুবই ভালো। দোকানের পেছনে মবিনের বাড়ি, সেখানে সে তার মেয়ে আসতে এগিয়ে নিয়ে থাকে। আর রহমত, রহমত এই এলাকার মানুষের জন্য বদ্ধ পাগল, তার কথায় কেউ কান দেয় না। রহমত একজন মুক্তিযোদ্ধার ছেলে, তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, এলাকার সবাই তা জানে। আর সেই জন্যে রহমতের খাওয়া দাওয়া নিয়ে খুব একটা ঝামেলা হয় না, নিয়ে যখন পারে দেখে দুমুঠো ভাত খেতে দেয়। যুদ্ধের সময় রহমতের বয়স ছিল 16-17, কিন্তু তখন রহমত এমন ছিলেন না। কিভাবে রহমত পাগলা রহমত হলো সেটা গল্পের কোনো এক পরতে গিয়ে জানতে পারবো। আপাতত ইউনিভার্সিটিতে নতুন ব্যাচ এসেছে, নতুন ব্যাচ এলেই মোবিন তার দোকান ঝেড়ে মুছে পরিষ্কার করে, আজও তাই করছে। এমন সময় কয়েকজন এসে দোকানে ঢুকল।
মোবিন মামা আছে?
এই যে মামা, আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম।
আপনি চেনেন আমাদেরকে?
আরে মামা, আমার এই সদ্য দোকানটাতে কত মামারা বড় বড় অফিসার হইল, এমন চোখ মুখ দেখলেই কইতে পারি।
ক্যাম্পাসে এসে আপনার ব্যাপারে এত কথা শুনলাম, মনে হলো এই দোকানে চা না খেলে আমাদের নবীনবরণ সম্পূর্ণ হবে না।
অবশ্যই খাইবেন, বিপদে আপদে যে কোনো সময় মবিন মামার দোকান আপনাকে লাগে খোলা।
এই তোরা খালি চা খাবি নাকি অন্য কিছু?
আরে কি কন মামা, আইজি প্রথম আপনারা আইছেন, আইজি আমি আপনার করে খাওয়াবো, চা খাইবেন, মিষ্টি খাইবেন।
আরে মাম্মা, আপনার মতো মানুষই তো খুঁজতেছিলাম এতদিন ধরে।
আহ হিমা,
তুই আবার কি শুরু করলি? একটা উস্তা দিয়ে কিন্তু তোর দোকান থেকে বের করে দিব আমি।
আরে মামা কোনো সমস্যা নাই, এটা বসেন। কই গেলে? আমাকে মিষ্টি আর পাওয়া দে।
সবাই ঠিকই বলে মবিন মামা কিন্তু চোর।
লোকটা একেবারে সহজ সরল,
পুরাই অস্থির। মন চাইলো ধৈরা মামার টাকলা মাথায় একটা চুম্মা দিয়ে দিই। আচ্ছা হিমা, তুই বলে ভালো হবি না। মানে কি, আমি কি করলাম?
কিচ্ছু করিস নাই। আইরা চুপ কর তো, নোমান কই গেল রে?
কি পাই গেছে? ইস, নিজের বয়ফ্রেন্ডের নামে এসব বলতে লজ্জা করে না তোর? আরে দূর থাক তো, তোদের সামনে আবার লজ্জা শরম আছে নাকি? হিমা,
এই নোমান, এই যে বন্ধু এদিকে। আরে তোর জন্য অপেক্ষা করতেছিলাম, ওদের তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। চল দিয়ে আসি, হলের গেট আবার বন্ধ করে দিবে। হিমা দা না একেবারে পাগল।
আমার এমনই একটা পাগলই দরকার ছিল।
মানে এই যুগে তোর মতন একটা মানুষ পাওয়া, ওর তো কপাল ভালো। দেখলি না আমাদের সজীব কি করলো এটার সাথে? মানে এটা তো মরতে মরতে বাচ্চা রে মামা।
কেন, কি হয়েছে?
তুই শুনছ না?
ব্রেকআপ হয়েছে শুনছিলাম, এরপর আমার সাথে আর যোগাযোগ হয়নি।
আরে বন্ধু, মায়া তো কাহিনী করছে, বিষ টিষ খায় পুরো অস্থির অবস্থা। মায়ার বাপ তো সজীবের নামে মামলাও দিতে চাইছিল।
বাদ দে তো, এইবার বাইচা গেছে। দেখিস এইসব করতে করতে কবে যে এমন ধরা খাইব।
এইটা
আবার কে রে ভাই? আরে থাম, যদি চিন্তাকারী হয় চাকু মাইদা দিলে সব শেষ।
তুই যে একটা মাথা মোটা না এটা প্রমাণ করলি। ওরে দেখে তোর চিন্তাইকারী মনে হইতেছে, মানে একটা ধাক্কা দিলে তো টিকিট আর দেখা যাবে না, ও করবে চিন্তাই।
আরে ভালো করে দেখ, এটা তো ওই পাগলটা, ওই যে বিকেলে মবিন মামার দোকানে বসে ছিল। মবিন মামা যে বিস্কিট খাইতে দিল।
ওরে শালা, তাই তো। আর আমরা ভয় চুপচাপ হয়ে গেছি, পাগলের কথা কান দিয়ে লাভ নেই, চল আগেই।
আরে হুর চল তো।
শুনলে না? শুনলি না তো?
পাগলে কি না কয়।
ধুর বাদ দে তো, ক্যাম্পাসে নতুন আসছি, এখনই তার সব নিয়ে মাথা ঘামালে হবে না।
এই নোমান, সামনে ওটা কিরে দোস?
মনে হয় কেউ একজন আছে ওইখানে।
আরে দেখ তো, মহিলা মনে হচ্ছে। তো
এত রাতে রাস্তার মাঝখানে কি করতেছ?
চল দোস্ত গিয়া দেখি।
চল, বাই দে একটু সাবধানে।
শুনছেন? শুনতে পাচ্ছেন আমাকে? এই যে আপনি আমাকে শুনছেন, আপনার কিছু হয়েছে? দেখেন আমরা এই ক্যাম্পাসের, আপনার কোনো সমস্যা হলে বলেন।
চলে যা এখান থেকে, সুস্থ শুরু হবে গুলি রক্ত।
মানে কি, এসব কি বলছেন আপনি? সরে যা, সরে যা।
নোমান, মহিলাটা তো গাড়ির নিচে পড়ে গেল রে,
কিন্তু এখানে তো কেউ নেই।
মানে কি, চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল?
নিগ্ধ, ব্যাপারটা আমার কাছে ভালো লাগতেছে না। তুই চল, চল এখান থেকে।
কালকে কি হইলো বলতো?
সারাটা রাত চোখের পাতা এক করতে পারলাম না।
আরে তোরা এইখানে, আমি সারা দুনিয়া খুঁজছি। মবিন মামা আর দুইটা চা।
দুইটা কেন? ইমাম আসতেছে নাকি?
কেন, আমি আসলে মনে হয় তোর বাড়া ভাতে ছাই পড়ে। কাহিনী কি?
সবসময় ফাজলামি করিস না তো, ভাল লাগে না।
কি রে, এসে থেকে দেখতেছি তোদের দুইটার মুখ প্যাঁচার মতো হয়ে আছে, কিছু হয়েছে?
আরে কাল রাতে,
আহা নোমান চুপ থাকছো? আরে না কিছু হয়নি, কাল অনেক রাত পর্যন্ত বাইরে হাঁটাহাঁটি করছি তো দুজন, রাতে ঘুমায় নেই এর।
ঘুরা একটা চড় মারলে তোদের এসব ভিনরতি ছুটবে, বল কি হয়েছে? আরে ভয় পাস না তো পাগলটা, হঠাৎ পেছন থেকে আসলো তো, ভয় পেয়ে গেছিলাম।
আরে কাল রাতে তোদেরকে হলে দিয়ে আমরা আমাদের হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় একটা মহিলা দেখলাম বসে বসে কান্না করতেছিল। ভাবলাম কাছে গিয়ে জিজ্ঞেস করি।
আরে তার আগের কাহিনীটা বলতেছিস না কেন? শোন, ওই মহিলাকে দেখার আগেই এই পাগলটার সাথে দেখা হয়েছিল।
এত রাতে ওই পাগলটা ওখানে কি করতেছে?
জানি না, এসে আমাদের বলল যাস না, সামনে যাস না। আমরা ভাবলাম পাগল তো কত কিছুই বলে, তার কথা না শুনে সামনে হাঁটা দিলাম। আর তারপরেই ওই মহিলা,
ওই মহিলার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলাম, ওই মহিলা শুধু কান্দে, কিছুই বলে না। দুই তিনবার জিজ্ঞেস করার পর মহিলা যখন ঘুরে তাকালো, কেমন যে চেহারা, তোকে বলে বুঝাইতে পারবো না রে, মুখটা মনে হয় কেউ হেঁটলাই দিছে একদম। আর ওই মহিলার হাতের কবজি থেকে কাটা ছিল, এটা দেখার সাথে সাথে আমার গা জমে গেছে রে।
আর ঠিক সেই সময় পিছন থেকে একটা বাস আসতেছিল, আর একটু হইলে কি যে হইতো, আমি চিৎকার দিয়ে স্নিগ্ধকে সইরা দিতে বললাম।
আর ওই মহিলাটা?
সেটা নিয়েই তো কাল থেকে প্যারার মধ্যে আছি। চোখের সামনে মহিলাটার গায়ের উপর দিয়ে বাস চলে গেল দোস, অথচ সেখানে কোনো লাশও নাই, এক ফোঁটা রক্তও নাই।
তুই কি কোনো কারণে বলতে যাচ্ছিস কাল রাতে ভূত দেখেছিস? আহ সবকিছু নিয়ে ঠাট্টা করিস না তো, বিষয়টা ফান করার মতো না। আচ্ছা নোমান, ব্যাপারটা কারোর সাথে আগে শেয়ার করিস না।
ঠিক আছে চল, ক্লাসে সময় হয়ে যাচ্ছে।
দুইটার অবস্থা দেখছিস, ভয় একেবারে চুপসাই গেছে, ব্যাপারটা নিয়ে ফাজলামো করা যাবে না। আরে ধুর বাদ দে তো, কিছুই হয় নাই, হয় আমাদেরকে ভয় দেখানোর জন্য আর না হয় ভুল দেখছে। ওই যে ওই পাগলটার কথা বললো না, ওই পাগলটা উল্টো পাল্টা ভয় দেখেছে, ওইসব শুনে ভুলভাল দেখছে। হতে পারে, চল রুমে যাই, ঠান্ডা লাগতেছে। চল চল। এই হিমা দেখ কি উদ্যানের মাঝখানে, ওটি কি রে? কই? আরে ওই যে আগুন জ্বলতেছে, দেখতে পাচ্ছিস না? আরে বাইরে ঠান্ডা না, মনে হয় কি আগুন পোহাচ্ছে, ছাড় তো। আরে না দেখ, আগুনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাই তো, কিন্তু উদ্যানটা 8টার পর বন্ধ করে দেয়, এত রাতে কি উদ্যানের ভিতরে ঢুকলো কি করে? কি জানি, আমার রুমমেট তো বলতেছিল ওরাও নাকি উদ্যানে মাঝে মাঝে এরকম দেখে, আবার মাঝে মাঝে আমাদের হলে ওই পিছনের দিকটাতেও এরকম নাকি দেখা যায়। এসব নিয়ে মাথা খামানোর দরকার নেই, চল চল নিচে চল, পরে দেখব।
হ্যালো সিংহ, তোরা কই রে?
এই যে মবিন মামার দোকানে।
মানে কি, আমরা তো মবিন মামার দোকানে। এই যে পেছনে তাকা, এই যে সিংহ, এইদিকে।
কি রে, কি খবর হিমা, কি হয়েছে তোর, মন খারাপ কি রে? এরা কি হয়েছে?
আরে কাল রাতে আমি আর ও ছাদে বসে গল্প করতেছিলাম, আমাদের ছাদ থেকে উদ্যান দেখা যায় বুঝছিস, হঠাৎ অনেক রাতে দেখলাম উদ্যানের মাঝখানে একটা আগুনের গোলার মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে।
বলিস কি?
হ্যাঁ আমার রুমমেট তো বলতেছিল, ওই আপু তো এবার মাস্টার্সে, ওরা নাকি ক্যাম্পাসে এসে সব দেখে বুঝছিস। আপু তো বলতেছিল প্রথম প্রথম খুব ভয় পেত ওরা, পরে আর এসব দিয়ে মাথা ঘামায় নাই।
কিছু একটা তো ব্যাপার আছে বুঝছিস, সেদিন রাস্তায় যা হইলো।
ব্যাপার তো আছে বটে, কিন্তু ব্যাপারটা আসলে কি ধরতে পারতেছি না। আচ্ছা মবিন মামাকে জিজ্ঞেস করবো?
মবিন মামা তো এখানে অনেকদিন ধরে আছে, মবিন মামা নিশ্চয় জানে।
দাঁড়া আগে কিছু জিজ্ঞেস করিস না, বিষয়টা আগে নিজেরা বোঝার চেষ্টা করি।
আচ্ছা ঠিক আছে।
এই নোমান, বহুত প্রেম করছিস, চল।
ক্যাম্পাসে এসে এইসব বিষয়গুলো ভীষণ চিন্তিত করে ফেলেছে বন্ধুবৃত্তকে। অবশ্য ক্যাম্পাসে এসে
সিনিয়রদের কাছ থেকে কিছু কিছু শুনেছিল ওরা, কিন্তু ওরা প্রথমে বিশ্বাসই করেনি। কিন্তু নিজের চোখে যখন এসব দেখছে তখন বিশ্বাস না করে পারা যায় না। ওরা নিজেরা ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে যাচ্ছে, আবার মনে মনে ভয় পাচ্ছে। যাই হোক, কিছুদিন ঘাটাঘাটি করার পর তাদের পরীক্ষা চলে এলো সামনে। পরীক্ষার চাপে তাদের মাথা থেকে এসব কিছুদিন ধরে একেবারে ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু এই অশুভরা মনে হয় তাদের পিছু ছাড়বে না বলেই পণ করেছে। একদিন পরীক্ষা শেষ করে তারা উদ্যানে ঘুরতে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর গা বসে বাঁশি বাজাল। শীতের দিন হয় তাই পুরোটা উদ্যানে খালি। তারা বের হতেই যাচ্ছে, ঠিক এমন সময়
মোবিন মামার দোকানে চা খেয়ে তোদেরকে হলে দিয়ে আসি, চল।
মোবিন মামার চা খাওয়া একেবারে নেশা হয়ে গেছে, না খাইলে রাতে ঘুমই হয় না।
রাইট, উদ্যানটাতে কেন বন্ধ করে দেয়? ভালোই লাগতো চা খেতে, তাই না বল?
দরকার নাই এত ভালো লাগে, চল তাড়াতাড়ি চল।
এই হিমা কই রে?
আরে আমাদের সাথেই না হাঁটছিল। হিমা, এই হিমা,
সবসময় ওর এসব পাগলামি না নেওয়া যায় না।
অদ্ভুত, কোথায় গেল? তুই দেখ তো ওকে, ইরা তুই এখানে দাঁড়া।
হিমা,
এই হিমা,
এই হিমা,
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 কুয়াশা। কুয়াশা
প্রথম পর্ব শুনেছেন, আসুন তাহলে দ্বিতীয় পর্বে চলে যাই। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আমি আজি শামিল আছি আপনার সাথে। দ্বিতীয় পর্ব শুনবার পর আবারও ফিরে আসছি। আরে দুইজন দুই দিকে চলে গেল, একা আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কি যে সমস্যায় পড়লাম, ফোনে তো নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। আরে হিমি, তুই ওখানে কি করছিস? আয় মানে পাইজামি পাইছিস? নোমানের সিং তো তোর পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। দেখ হিমি, তোর এসব বাচ্চামি কিন্তু আমার সবসময় ভালো লাগে না।
চল না আমার সাথে, চল।
আরে কোথায় যাচ্ছিস হিমি? আয় হিমি,
আরেকটু হইলে তো কুয়ার মধ্যে যেতি।
আমাকে তো হিমাই ডেকে নিয়ে আসলো।
তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হিমা আমাদের সাথেই ছিল, গিয়ে দেখি যে ওখানে একটা ভাস্কর্য আছে না, সেটা ছবি তুলতেছে।
বিশ্বাস কর আমি, হিমা, হিমা তুই বল না।
এখন আর কাউকে কিচ্ছু বলতে হবে না, চল এখান থেকে চল, পরে দেখা যাবে।
এই মহিন মামা, ভালো করে ঘুরে হচ্ছে আমার না দাও তো। ইরা, কিরে তুই ঠিক আছিস তো?
আর হিমা, তুই, তোকে কি বলবো বুঝতে পারতেছি না। তুই জানিস না উদ্যানের গেট সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়, তুই আমাদের কাউকে না বলে হুট করে আলাদা হয়ে গেলি। ইট ডাজন্ট মেক এনি সেন্স ম্যান।
আমি কি জানি যে তোরা আমাকে দেখিসনি? আমি তো ভেবেছি তোরা দেখেছিস আমি ছবি তুলছি, তোরা হয়তো আশেপাশে আছিস। পরে পিছনে তাকিয়ে দেখি তোরা কেউ নেই, আমি নিজেও তো ভয় পেয়ে গেছিলাম।
এইরকম করলে এরপর থেকে তোকে কোথাও নিয়ে যাবো না। এতে যদি তুই কিংবা নোমান রাগ করিস আমার কিন্তু কিছু করার নেই।
থামবি তোরা, যা হবার তো হয়েই গেছে, এটা নিয়ে এখন রিয়েক্ট করার মানে কি?
তুই বুঝতে পারতেছিস না, তোর যদি কিছু হয়ে যেত।
ও আচ্ছা, তলে তলে এই কাহিনী না?
তুই আর একটা কথা বলবি না, আর কাহিনী কি রে?
কাহিনী থাকবে না আবার কই? আমাকে তো একবারও বললি না আমার কিছু হলে তোর খারাপ লাগতো। আর ইরার বেলায় অবশ্য তোদের কাহিনীটা টুইস্ট হলে ভালোই হতো। আমি আর নোমান যখন প্রেম করে তোরা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস, তখন তোরাও একটু একটু প্রেম করবি। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? ওরে বাবা রে, লজ্জা একেবারে লাল হয়ে গেছে। আমি যাচ্ছি হলে, তোরা থাক।
এই ইরা শোন, নিজের খেয়াল রাখিস, সাবধানে যাস, আর দাঁড়া, তোর একা যাওয়া ঠিক না।
এই হিমা, তুই যাও সাথে।
যাচ্ছি বাবা যাচ্ছি। হ্যাঁ নোমান গেলাম রে।
আচ্ছা কাহিনী কি সত্য?
কোন কাহিনী রে?
ওই যে সীমা বললো যে।
আরে ধুর আমাদের তো,
আরে নিগ্ধ বাবা জি লজ্জা পাচ্ছে, তোমার চোখে মুখে তো প্রেম জাগ্রত হইয়াছে গুরু।
কি যে বলিস না, আমার মতন ভেগাগন্ড আবার করবে প্রেম?
হয়েছে হয়েছে বুঝছি, দাঁড়া হীরার কাছে এখনই ফোন দিই।
ভাই খবরদার এসব করবি না, বন্ধুত্ব নষ্ট করতে চাই না আমি।
আরে ধুর নষ্ট হবে কেন, হীরাও তোকে পছন্দ করে, দেখলি না বলার সাথে সাথে কেমন লজ্জা পাইলো।
জি জি জি, আপনি তো মেয়েদের এক্সপ্রেশনের উপরে পিএইচডি করে রেখেছেন।
আরে সেটা তো আমার গুরু রবি ঠাকুরও পারে নাই। কি বলছিল মনে নাই? সে বলছিল অর্ধেক নারী তুমি অর্ধেক কল্পনা।
সত্যি কি আমার পছন্দ করে?
200%।
আচ্ছা তুই আগে কিছু বলিস না, আমি বলবো।
ওকে বস ওকে। আচ্ছা শোন তুই একটু দাঁড়া, আমি একটু প্রকৃতির ডাকে সারা দিয়ে আসি।
তোর এরিয়া না আর পারা গেল না, ভাল তো চলেই আসছে, এখন আমার রাস্তার মাঝখানে তোর এসব স্বভাব গেল না রে মামা।
আরে ইমার্জেন্সি তো, তুই এক মিনিট দাঁড়া, আমি দুই মিনিটের মধ্যে আসতে
বলছে বুঝছি যা।
আরে দাঁড়া বেটা,
আমার মহাযন্ত্রণা তো এটা নিয়ে
আমি কে
না পাক করে দিলি
মানে কে আপনি? এইখানেই ছিল
ভুল দেখছিস?
আরে আমি ভুল দেখি নাই, একদম স্পষ্ট দেখছি। আমাকে বলতেছে এই জায়গাটা নাপাক করলি কেন?
আচ্ছা আচ্ছা চল এখান থেকে চল।
চল না একটু কথা আছে, ওই পাশে গিয়ে বসি।
আরে ইরা আসবে তো,
আসুক ওরে ফোন দিয়ে বল তুই আমার সাথে আছিস।
এখন বল কি হয়েছে?
কাল রাতে মহিলাটাকে আবার দেখছি।
মানে?
হ্যাঁ আমি আর স্নিগ্ধ হলে যাচ্ছিলাম তখন।
আচ্ছা কাহিনী কি বলতো?
আমাকে এসে বলল এই জায়গাটা নাপাক করলি কেন?
শোন বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে বুঝছিস, ক্যাম্পাসে অনেকেই বলে অনেক কিছুই দেখছে। শোন ওই যে পাগলটা আছে না, ওই পাগলটা নাকি অনেক কিছু জানে।
পাগল জেনে লাভ কি হবে? পাগল কি বলবে?
একবার বলেই দেখ না।
তোর কি মাথা নষ্ট? আমি ওই পাগলের সাথে কথা বলবো, ওর চেহারা দেখলি তো আমার কেমন জানি লাগে।
আরে আমি ওর চেহারা দেখতে বলছি তোরে
বলতে তো। আচ্ছা চল তুই আমার সাথে থাক।
কিন্তু পাগলটা কই পাবো এখন?
দিনের বেলা প্রায় উদ্যানের ওই ফোয়ারাটা আছে না, ওইখানে শুয়ে থাকতে দেখি, চল গিয়ে দেখি আছে কিনা।
আচ্ছা ইরা স্নিগ্ধকে একটা ফোন দি।
আরে না ওরা আস্তে আস্তেই দেরি হয়ে যাবে, চল আমরাই আগে যাই, পরে ওদের ডাকতেছি।
তাও হয় চল।
বলছিলাম না এখানেই শুয়ে থাকে।
এই শুন কি বলবি গিয়ে?
জিজ্ঞেস করবো যে সেদিন আমাদেরকে সামনে যেতে নিষেধ করছিল কেন?
যদি রেগে গিয়ে দৌড়ানি দেয়?
এই যে তুই আসতে বললি এখন আবার তুই ভয় দেখাইতেছিস।
আচ্ছা আচ্ছা চল কিছু হবে না।
কি করবো?
আরে ডাকতে
তার নাম জানি নাকি?
আরে নাম জানি লাগবে না, এমনি ডাকতে।
এই যে শুনছেন? এই হিমা কিছু বলে না তো।
আরে শুনতে পাই নাই, আবার ডাকতে।
এই যে আপনার সাথে একটু কথা ছিল আমাদের
লাইব্রেরিতে, লাইব্রেরিতে 532 নাম্বার তাকে ওই রাত্রি না গেছে
তাও পাবি।
এ তো চোখ বন্ধ করে দিবির করতেছে। আমাদের কি বললো, নাকি স্বপ্ন?
না 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 না, আমি স্বপ্ন দেই না, তো স্বপ্ন দেই যুদ্ধ গুলি তাচ্ছে কি উত্তাপান রক্তের বন্যা চিৎকার।
কি বল এসব?
আরে ভাবতে বলছিলাম না, এর কাছে এসে কোনো লাভ নাই,
তুই চুপ থাকতো। আপনি লাইব্রেরির কথা কি যেন বলছিলেন, আরেকবার বলবেন? আরে আরে ও তো চলে গেল। যাই হোক, কিছু একটা তো পেলাম, এটা দিয়ে আগানো যাবে।
হীরার সিংহকে একটা ফোন দিই, আজ তো আর হবে না, লাইব্রেরি তো এখন বন্ধ।
আরে লাইব্রেরি মামা আমার পরিচিত, চল গিয়ে দেখি। তিয়াগোদেরকে ফোন দে তো, একসাথে যাই।
রহমতের কথাকে পাগলের প্রলাপ ভেবে উড়িয়ে দেবে নাকি তার কথায় আমল দেবে, এই নিয়ে চার বন্ধুর কিছুক্ষণ তুমুল তর্ক চলল। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তারা লাইব্রেরিতে গিয়ে একবার দেখবে, এছাড়া তো আর কোনো পথ নেই। মবিন মামাকেও কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে না, কারণ যদি হিতে বিপরীত কিছু হয়। অবশ্য স্নিগ্ধ আর নোমান একটু আকার ইঙ্গিতে মবিন মামাকে জিজ্ঞেস করার চেষ্টাও করেছিল, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এর মধ্যে ইরা আর হিমা আরও কয়েকদিন উদ্যানের মাঝখানে এই আগুনটাকে দেখেছে, শুধু ওরা দুজনই না। এই আগুন দেখেনি ওদের হলে এমন মানুষ খুব কমই আছে, ঝাড়ুদার থেকে শুরু করে লিফটম্যান সবাই দেখেছে। এতদিন কেউ বিষয়টা নিয়ে তেমন মাথা খাটায়নি, কিন্তু এরা চার বন্ধু সেই কলেজ থেকেই একসাথে এবং নিজেদের ভেতর একটা ডিটেকটিভ ডিটেকটিভ ভাব নিয়ে ঘোরাফেরা করে। যেখানে কেউ যাবে না সেখানে এরা চারজন গিয়ে উপস্থিত। যাই হোক, সেদিন সন্ধ্যায় চারজন গিয়ে উপস্থিত হলো লাইব্রেরিতে। লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ায় সেদিন বই পেলে না ঠিকই, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলো তারা। লাইব্রেরিতে তালা লাগিয়ে সবাই চলে গেছে। তারা লাইব্রেরির গেট পর্যন্ত গিয়ে ফেরত আসছে, এমন সময় ভেতর থেকে শুনতে পেল,
শিট, লাইব্রেরি তো বন্ধ, মামাও নাই।
চল ফেরত যাই।
চল, কি আর করার, কাল সকালে ক্লাস শেষ করেই চলে আসবো।
এই দাঁড়া, ভেতরে মনে হয় কেউ আছে।
ভেতরে কেউ আছে?
ভেতরে তো কোনো লোক আছে মনে হয়, দরজা খুলতে হবে। এই নোমান, ইয়ে দেখো লাইব্রেরিতে মামাকে পাস কিনা। দরজা ভেঙে ফেলি। চল
দেখো, গুলির শব্দ মনে হলো, আর আর অপেক্ষা করা যাবে না, দরজা ভেঙে ফেল।
দাঁড়ান, ভিতরে কেউ নাই, দরজা খুললেন না।
মোহিন মামা আপনি?
ভেতরে কেউ নাই, আপনারা শৈলা খান।
কি বলেন মামা, ভেতরে কেউ আছে আমরা নিজে শুনেছি।
আমি বললাম তো কেউ নাই, আপনারা শৈলা যান, আমি ভালার জন্যই কইতাছি।
কিন্তু
আমি এখানে চড়তে বড় হয়েছি, এমন আওয়াজ বহু শুনছি, এই সব কানে তুলেন না।
এই সবের কি মানে, একটা মানুষ সাহায্য চাইছে আর আমরা চলে যাব?
এখানে কোন মানুষ নাই,
আমরা নিজের কানে শুনেছি।
ভুল শুনতে জান না।
কিন্তু আপনি এই সময় এখানে কি করছেন?
পাশেই পাম্প পানি নিতে আসছিলাম, এখন তো আর কোনো আওয়াজ নেই। আপনারা জানগা, আমি আবারও কইতাছি, এই সবে কান দিলে আপনাদের লাগা ভালো হবে না।
ঠিক আছে, ইরা হিমা চল এখান থেকে।
কিন্তু
আরে চল, আর নোমানকে ফোন দিয়ে বল চলে আসতে। চল
এ
এই কিরে, কি হলো, চলে এলি কেন তোরা? আরে চুপ করে আসিস কেন, কিছু বলবি তো?
স্নিগ্ধকে জিজ্ঞেস কর।
কিরে স্নিগ্ধ, কি হয়েছে?
আমি দরজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ওখানে কোত্থেকে যেন মবিন মামা আসলো। সে বললো চলে যাও এখান থেকে। বিশ্বাস কর, মবিন মামার এমন চেহারা আমি কোনোদিন দেখিনি দোস। এছাড়া ইরা আর হিমাও ছিল সাথে। আমি ভাবলাম এদেরকে নিয়ে এখানে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না, তাই চলে আসছি।
তাই বলে একটা মানুষকে এভাবে বিপদে রেখে চলে এলি, আর মবিন মামাই বা নিষেধ করবে কেন?
সেটাই, বিশ্বাস কর, মবিন মামা আসার সাথে সাথে ভেতরের সব আওয়াজ বন্ধ হয়ে গেল, কোনো শব্দ নাই। অথচ এক সেকেন্ড আগেই ভেতর থেকে গুলির শব্দ পর্যন্ত আসছিল।
গুলির শব্দ?
হ্যাঁ, তুই যখন চলে গেলি তার একটু পরেই ভেতর থেকে গুলির শব্দ আসছিল, সেই জন্যই তো আমি দরজা ভাঙতে গেছিলাম। সব মিলায় আমার মাথায় কিছুই আসতেছে না রে বন্ধু, আমি কিছুই বুঝতে পারতেছি না আসলে।
আচ্ছা, আমরা ভিসি স্যারের সাথে কথা বলবো একবার।
কি বলবি ভিসি স্যারকে? যে আমরা লাইব্রেরির ভেতরে গুলির শব্দ শুনছি, সেটা এক মিনিট পর উধাও হয়ে গেছে, নাকি রাস্তায় চোখের সামনে একটা মহিলাকে গাড়ির নিচে পড়ে ভ্যানিশ হয়ে যেতে দেখছি, উল্টা স্টুডেন্টশিপটা বাতিল হয়ে যাওয়ার বুদ্ধি একটা।
তাও ঠিক, বলবে এত রাতে তোমরা বাইরে কি করছিলে, ধুর কিচ্ছু ভাল লাগতেছে না।
আচ্ছা একটা কাজ করি, আজকে রাতটা অপেক্ষা করি, কাল ক্লাস শেষ করেই ওই পাগলের কথা মতো লাইব্রেরিতে গিয়ে দেখি কাহিনীটা কি।
হুম, তাই কর।
চল তোদেরকে হলে দিয়ে আসি।
ইরা আর হিমাকে হলে দিয়ে এসে সেদিন খুব তাড়াতাড়ি নিজেদের হলে ফিরল স্নিগ্ধ। সারা রাত স্নিগ্ধ ঘুরল, কারণ শুধু লাইব্রেরির ভিতরে সেই মহিলার আত্মনাদ ভেসে আসছে। এসব ভাবতে ভাবতে কখন যেন তার চোখে একটু তন্দ্রা এলো। আজও আজও ঘুমে সে একটা অদ্ভুত শব্দ দেখে, আর সেটা হলো চারিদিকে প্রচুর গোলাগুলি হচ্ছে। এর মধ্যে ওদের ক্যাম্পাসের ওই উদ্যানের ভেতরে একটা লোক কতগুলো মানুষকে নিয়ে খুব মারামারি করছে, তারা যন্ত্রণায় চিৎকার করছে। এমন অদ্ভুত স্বপ্ন সে তো কখনোই দেখেনি। তার মনে হচ্ছিল সে যা দেখছে তা যেন স্বপ্ন নয়, সে বাস্তবে এমন কোনো জায়গায় চলে গেছে। সকালে ঘুম ঘুম চোখে স্নিগ্ধ আর নোমান ক্লাসে গেল। কোনো মতে ক্লাস শেষ করে ওরা চারজনই গেল লাইব্রেরিতে। ওদের ক্যাম্পাসের লাইব্রেরিয়ানের বয়স প্রায় 60 বছর। ভদ্রলোকের নাম রঞ্জন দাস, চোখে মোটা চশমা পরলেও সে চশমা দিয়ে সে কখনোই দেখে না। চশমার ফাঁক দিয়ে তার কাঁচা পাকা ভ্রু পাকিয়ে তাকায় সে, খুবই স্বল্পভাষী, কিন্তু এই লাইব্রেরির প্রায় সবই তার নক্ষদর্পণে। এমন কোনো বিষয় নেই যেটা সম্পর্কে তার ধারণা নেই, কিন্তু তার কাছ থেকে কথা বের করাই মুশকিল। যার বন্ধু দিয়ে তার সামনে দাঁড়ালো, সে খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছে।
কিরে তোরা আসতে এত লেট করলি যে,
আর একটু দেরি হয়ে গেল, চল।
আচ্ছা কি বই যেন?
বইয়ের নাম তো তখন বলে নাই, শুধু বলছে 532 নম্বর তাকে।
আচ্ছা আচ্ছা চল। স্যার,
কি চাও বলো।
স্যার আমরা কিছু বই নিতে আসছিলাম।
কি বই?
স্যার বইয়ের নাম তো জানি না।
মানে কি ফজলামো করো?
ইস নোমান, তুই কিছুই বলতে পারিস না ঠিক মতো। ইয়ে মানে স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমরাই খুঁজে নিব। আপনি শুধু বলেন 532 নম্বর সেলটা কোন দিকে।
মানে কোন 532 নম্বর সেল দিয়ে কি করবে?
স্যার ওখানে আমাদের একটু দরকার ছিল।
কোন ইয়ারে তোমরা?
ফার্স্ট ইয়ার।
এখানে কোনো 532 নম্বর সেলফ নেই, যাও।
কিন্তু স্যার আমরা তো খোঁজ নিয়েই এসেছি, আমাদের ভীষণ দরকার।
বললাম না নেই, যাও
প্লিজ স্যার।
সবকিছুতে এত কৌতূহল ভালো না, পড়তে এসেছো পড়াশোনায় মন দাও, যাও।
কিন্তু স্যার, হ্যাঁ চলেই গেল, এখন কি করবি?
চল আমরা নিজেরাই খুঁজে বের করি।
যদি দেখে ফেলে?
পেলে ফেলুক, আমাদের লাইব্রেরি আমরা খুঁজতেই পারি।
আচ্ছা চল।
এই নোমান আর ইরা, তোরা দুজন ওইদিকে যা, আর হিমা তুই আমার সাথে থাক।
আচ্ছা আর শোন, একজন বই খুঁজবি আর একজন পাহারা দিবি, স্যার আসলেই অন্যদিকে চলে যাবি, কিছুতেই যেন টের না পায়, আর পাওয়ার সাথে সাথে ফোন একটা মিসড কল দিবি।
ওকে ডান, যা।
কিরে নোমান পাইছিস?
আরে খুঁজতেছি তারা, এইদিকে তো 500 সিরিয়াল, কিন্তু দেখ একত্রিশের পর তেত্রিশ, বত্রিশ নম্বর সেলফটা তো সত্যিই নাই।
আরে নোমান দেখ ওই পাশে ওই দরজাটায় কি রে?
কি চল তো দেখি। ইরা এই যে 532 নম্বর সেলস,
কিন্তু এটা এখানে কেন?
আগে ওদের দুজনের ফোন দিয়ে আসতে বল।
এই হিমা এদিকে চলে আয়, এই যে উত্তর দিকে একটা পুরাতন সেলস আছে না ওইখানে, এদিকে দেখবি কোন একটা দরজা আছে, এখানে চলে আয়।
কিরে তোরা এখানে কি করতেছিস? দেখতে পাচ্ছিস না 532 নম্বর সেলস? কিন্তু এটা এখানে কেন সেটা কি আমরা জানি নাকি? এই ইরা আর হিমা তোরা দুজন দরজার কাছে দাঁড়া, আমরা বইগুলো সব লুকিয়ে আনি, কোনো মতে এখান থেকে বের হইতে পারলে কেল্লা ফতে। কি বলস এতগুলা বই সবগুলো নিয়ে যাবে নাকি? এছাড়া তো আর উপায় নেই, এখন এখানে দাঁড়িয়ে সবগুলো ঘেঁটে ঘুঁটে দেখার মতো কোনো উপায় নেই। যদি স্যার চলে আসে, আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কর।
এই নোমান দেখ ওই পাশে ওইটা কি?
আরে এখন কিছু দেখার সময় নাই।
আরে একবার দেখ না
ওইটা আবার কি? দেখে তো রাইফেলের মতো মনে হচ্ছে, সাদা কাপড়ে পেঁচানো।
আচ্ছা বাদ দে বইগুলো নিয়ে তাড়াতাড়ি।
কিরে আওয়াজ কিসের? ইরা
নোমান আমার কিন্তু ভয় করছে।
নোমান ওই দেখ ওই পাশে, ওই পাশে মনে হয় কেউ আছে, কিসের যেন একটা ছায়া, ছায়াটা নড়ছে। চল তো দেখি। না থাক দরকার নেই, ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না, বইগুলো নে তাড়াতাড়ি চল।
শুরুতে দেখিনি চার বন্ধু স্নিগ্ধ হিমা ইরা এবং নোমান যারা কিনা যে কলেজে পড়তো, যে সেখান থেকে তাদের হোস্টেল থেকে মাঠের মাঝখানে জ্বলন্ত আগুন অন্যদের মতো দেখতে পেত, এবং সেই কাহিনী উদ্ঘাটন করতে সেই কাহিনী তো কাহিনী চলছে বেশ জোরে সোরে এবং অত্যন্ত কৌতূহলের সৃষ্টি করছে আমাদের মনে। আমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শেষ করেছি, এখন তাহলে তৃতীয় পর্ব শুনি অর্থাৎ শেষ পর্বে চলে যাব, সেখানেই হবে রহস্যের উদ্ঘাটন। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আর আপনার সাথে আছে শেরবিন। তারা যতক্ষণ ওখানে ছিল কেবল মনে হচ্ছিল কেউ সেখানে সারাক্ষণ ছায়ের মতো আছে, সেসব আর ঘেঁটে দেখার সুযোগ হয়নি। চারজন খুব কায়দা করে জামার নিচে লুকিয়ে বইগুলো নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। বই খুব বেশি ছিল না, অল্প কিছু বই ছিল, আর সবই মুক্তিযুদ্ধ নিয়ে বই, বেশ পুরাতন, বেশিরভাগই ঘুরে খেয়ে ফেলেছে। চার বন্ধু মিলে ক্যাম্পাসের একটা কোনায় চলে গেল, সেখানে তারা বইগুলোকে ঘেঁটে ঘুঁটে দেখা শুরু করল। প্রথমে কয়েকটা বইতে কিছু পেল না, একদম স্বাভাবিক মুক্তিযুদ্ধ বিষয় বই, বইয়ের সব পাতাগুলো তারা নজর পড়েছে, এমন কিছু পাচ্ছে না যাতে কোনো অস্বাভাবিক কিছু থাকে। এদিকে হিমা আর ইরার হলে ফেরার সময় হয়ে যাচ্ছে, শেষে তারা বইগুলো ভাগ করে দিল, কিছু বই হিমা আর ইরা তার হলে নিয়ে গেল আর কিছু বই নোমানরা নিয়ে গেল। আজ আর তারা অন্য কোথাও গেল না, সোজা হলে গিয়ে রুমমেটের চোখ এড়িয়ে বইগুলো নিয়ে তারা ছাদে চলে গেল। তবে লাইব্রেরি থেকে বের হওয়ার পর থেকে হলে ফেরা পর্যন্ত রহমত সারাক্ষণ তাদের পিছু পিছু ছিল, সেটা অবশ্য তারা মাথায় নেয়নি। তাদের মাথায় এখন একটাই বিষয়, কি আছে এই বইগুলোতে?
কি রে কিছু পেলি? দেখছি তো, উফ ঘাস ছাড়া একেবারে ব্যথা হয়ে গেল। আমার মনে হয় কি জানিস, আমরা উদায় এত বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি, শেষে দেখতে কিছুই পাইনি।
কি করবি তাহলে, নিচে যাবি?
আচ্ছা স্নিগ্ধকে একটা ফোন দিয়ে দেখতো ওদের কি অবস্থা, ওরাও যদি কিছু না পায় তাইলে এটা দিয়ে ঘাটাঘাটি করে লাভ নাই।
দাঁড়া দাঁড়া ফোন নেই। এই হিমা থাম এক মিনিট, কি হলো এটা? কি পড়লো দেখ, বইয়ের ভাঁজ থেকে পড়ছে, দেখি। আরে এটা একটা ম্যাপ মনে হচ্ছে, কিন্তু ম্যাপটা কিসের ঠিক বোঝা যাচ্ছে না, লেখাগুলো তো ঝাপসা হয়ে গেছে। স্নিগ্ধর কাছে ফোন দে তো, এই ম্যাপের মধ্যে কিছু একটা আছে।
হ্যালো, হ্যাঁ স্নিগ্ধ, শোন, বইয়ের মধ্যে একটা ম্যাপ পেয়েছি। আর ঘাটাঘাটি করিস না তোরা, এই ম্যাপেই কোনো কাহিনী আছে। আরে না, আমরা কিছু বুঝতে পারছি না, লেখাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, রাখছি।
কি রে, কে বললো? কাল আসবে ওরা। আচ্ছা ঠিক আছে, এখন চল।
দেখি দেখি ম্যাপটা।
আরে দাঁড়া না, এত ব্যস্ত হচ্ছিস কেন? দিচ্ছি তো, এই নে।
লেখা দেখে তো কিছুই ঠিক মতো বোঝা যাচ্ছে না। আমি কিন্তু বুঝতে পারতেছি, একটু ভালো করে দেখ, এটা আমাদের ক্যাম্পাসের ম্যাপ দোস।
মানে?
এই যে এইখানে এই যে মার্কটা দেখছিস না, এটা হচ্ছে উদ্যান, আর এইদিকে আমাদের এখনকার বিল্ডিং গুলো, বুঝতে পারতেছিস?
ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পারছি, এটা মনে হয় অনেক আগের ম্যাপ, তখন আমাদের ভার্সিটিও হয়নি।
রাইট, ভার্সিটি তখন হয় নাই, কিন্তু কি ছিল তখন সেটা তো বুঝতে পারতেছি না। দেখ কিছু কিছু জায়গায় মার্ক করা, খেয়াল করছিস? বিশেষ করে এই যে উদ্যানের এই জায়গাগুলোতে।
একটা কাজ করলে কেমন হয়, যেই জায়গাগুলোতে মার্ক করা সেই জায়গাগুলো খুঁজে বের করি, চল, নিশ্চয়ই কিছু পাবো।
করা যায়, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না দোস।
আরে বুঝতে দিব কেন, তুই চল। এই চল, তোরাও চল।
কত হাঁটাবি, পা তো ব্যথা হয়ে গেল।
কিরে স্নিগ্ধ, কিছুই তো পেলাম না।
এখনো তিন চারটা জায়গা বাকি আছে তো।
এখন তো সন্ধ্যা হয়ে আসছে, আজই যাবি নাকি কাল আবার আসবি?
হ্যাঁ, খায় আর কোনো কাজ নাই, প্রত্যেক দিন এসব রেকি করতে আসবো নাকি? যা যা করার আজকেই করবো।
আচ্ছা তোদের মধ্যে কে কে ভূতে বিশ্বাস করিস বলতো?
এটা আবার কি ধরনের প্রশ্ন?
না আমার মনে হলো তোদের সবার মনে কোথাও না কোথাও ভূত উঁকি দিচ্ছে, বুঝছিস? মানে তোরা ভাবতেছিস সেখানে ভূত টুত কিছু একটা আছে। ও আচ্ছা, তার সাহসী বালিকা, আপনি কি ভাবছেন? শোন, আমি সব ভূত টুতে বিশ্বাস করি না, সে ভূত টুত বলতে কিছু নাই। শোন, আমাদের পেছনে কেউ শক্তভাবে লেগেছে, এখানে বিরাট কোনো কাহিনী আছে বুঝলি, স্মাগলিং স্মাগলিং টাইপের। আমার তো মনে হয় মুভির মামা রঞ্জন স্যারের সবের মধ্যে জড়িত। লাইব্রেরিতে কি হলো দেখলি না?
আমারও কিন্তু এরকম একটা কিছুই মনে হচ্ছে, না হলে ভূত কোনো জায়গায় ম্যাপ কেন বানাবে? আমার তো মনে হয় পাগলটাও পাগল না, ও এসব কাহিনীর মধ্যে আছে।
আমার কিন্তু এমন মনে হচ্ছে না, সেদিন রাতে যে মহিলার গাড়ির নিচে পড়লো সেটা ভুলে গেলি? আর ওই পাগল যদি এসবের মধ্যে জড়ায়ও, তাহলে সে কেন আমাদের 532 নম্বর সেলফের কথা বলে দেবে?
সেটাও ঠিক।
এই যে এই জায়গাটাই ম্যাপে মার্ক করা,
এটা সেই কুয়াটা না যেটার মধ্যে ওই যে ইরা পড়তে গেছিল?
হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই কুয়া, কিন্তু এই কুয়া তো প্রায় ভরাট করে ফেলছে, এর মধ্যে তো কিছুই নেই। শুন, কি যেন খাচ্ছে,
কান্নার আওয়াজ তো এদিক থেকে আসছে।
মানে কি এই কুয়ার ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে?
হ্যাঁ,
কিছুই তো বুঝতে পারছি না। না, এখানে এখানে থাকা ঠিক হবে না, চল চল এখান থেকে।
এসব কি হচ্ছে, আমাকে কেউ কিছু বলবি?
নোমান, ইরা, শোন, বিষয়টা আমাদের আর এভাবে ইগনোর করা ঠিক হচ্ছে না, বিষয়টা নিয়ে ডিসকাস করাটা দরকার।
কিন্তু কার সাথে?
শোন, কাল আমরা এই ম্যাপটা নিয়ে মবিন মামার কাছে যাবো, যেভাবেই হোক তার কাছ থেকে কথা বের করে নিয়ে আসতে হবে।
ওকে ডান।
এই নোমান চল, ওদেরকে দিয়ে আসি।
ইরা,
রে, কি হলো রে তোর?
এদিকে আয় না ইরা,
এত রাতে কই যাবি?
গোলাগুলি
কি হয়েছে?
তিনি কোথায় যাচ্ছিস তুই?
হিমা দাঁড়া, হিমা কোথায় গেলি তুই? এই হিমা, হিমা, হিমা দাঁড়া, এই হিমা,
এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? হিমা, এই হিমা, তুই কোথায় গেলি? হিমা,
ইরা, এই না, এত রাতে তুই ছাদের উপর কি করছিস?
হিমা, হিমা, তুই ঠিক আছিস তো? ওই যে উদ্যানের মাঝখানে ওখানে গোলাগুলি হচ্ছে, ওখানে গোলাগুলি হচ্ছে।
আরে থাম না, শান্ত হ, কি হয়েছে তোর? কিসের গোলাগুলি?
ওই যে উদ্যানে গোলাগুলি হচ্ছে।
ইরা, ইরা, তুই খারাপ স্বপ্ন দেখেছিস, ওসব কিচ্ছু না। সারাদিন সব ভাবতে ভাবতে মাথার মধ্যে সব ঢুকে গেছে। তুই চল তো আমার সাথে, চল তোর চোখে মুখে একটু পানি দিয়ে দে।
কিন্তু কিন্তু ওরা
এখানে কেউ নেই রা, তুই চল আমার সাথে।
কি ব্যাপার মামারা, আপনাকে তো কোনো খোঁজ খবরই নাই। আমার দোকানে ভালো লাগে না,
তেমন কিছু না, আপনার সাথে আমাদের একটু।
আরে ইরা, কি হয়েছে তোর?
আরে কাল রাতে ওর একটু ঝামেলা হয়েছে।
মানে কি? ইরা তুই ঠিক আছিস তো?
আরে হ্যাঁ, ও ঠিক আছে। কাল রাতে হঠাৎ দেখি ও পাশে নেই, খুঁজতে খুঁজতে ছাদে গেলাম, তুই ছাদের ধারে দাঁড়িয়ে কান্না করছে।
কি রে ইরা, কি হয়েছে?
মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছে। যাই হোক, তুই কি মুবিন মামার সাথে কথা বলেছিস?
আরে না, এখনো বলিনি, এখন বলবো।
একটু সাবধানে জিজ্ঞেস করিস, হ্যাঁ, উল্টাপাল্টা কিছু বলিস না আবার।
আচ্ছা, মুবিন মামা, মুবিন মামা, একটু একটু এদিকে আসেন তো। খেয়েছে মামা, তা ভালো হয় নাই?
আরে না মামা, তেমন কিছু না, আপনি বসেন না, আপনার সাথে একটু কথা আছে।
আচ্ছা কোন
মামা, এইটা একটু দেখেন তো।
এইটা কি? এই সব কাগজপত্র তো আমি বুঝি না।
আরে মামা, এটা একটা ম্যাপ আমাদের ক্যাম্পাসে, মনে হয় এটা অনেক আগের।
ও আচ্ছা, বুঝছি। আপনারা এখন কি জানতে চাইবেন তাও বুঝছি।
মানে
এইখানে এইসব কথা কম চাইব না। আপনারা এক কাম করেন, আজ রাইতে গরিবের ঘরে দুইটা খান, আর আপনারা আমার এখানে থেকে যান। সপ্তাহর মামিরে কইয়া রাখতেছি, ভালো মন্দ যা পারবো আয়োজন করবো।
আরে না না মামা, এত কিছু করার দরকার নেই।
আছে, দরকার আছে, এইসব কথা সব জায়গায় কম যায় না।
আচ্ছা ঠিক আছে, আমরা রাতে আসবো।
সন্ধ্যায় হল থেকে বেরিয়ে চারজন চলে এলো মুবিন মামার বাসায়। মুবিন মামার স্ত্রী খুব লাজুক, কথাও কম বলে, খাবার দেওয়ার সময় একবার সামনে এসেছিল শুধু, তারপরে সামনে আসতে চায় না। মুবিন মামার বাড়িটা বেশ বড়, দেখে বোঝাই যায় না কোনো চায়ের দোকান বলার বাড়ি এটা। আসলে মুবিন মামার বাবার অনেক জমি জমা ছিল, যুদ্ধের সময় যখন তারা পালিয়ে গিয়েছিল তখন সব এদিক সেদিক হয়ে গেছে, শুধু এই বাড়িতেই রয়ে গেছে। আর মুবিন মামার দোকানের ওই জমিটা, পড়াশোনা করেনি বলে জমির উপর দোকানটা দিয়ে জীবন চালাচ্ছে। অবশ্য চায়ের দোকান দিয়ে সে ভালোই আছে, তার নিজের খুব বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো হয়নি। তাই ক্যাম্পাসের ছেলে মেয়েদের নিয়ে সারাক্ষণ মেতে থাকতে তার ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে মুবিন মামার বাড়ির বিশাল ছাদে পাটি বিছিয়ে দিল। মুবিন মামাকে বেশ গম্ভীর লাগছে, সচরাচর সে এমন গম্ভীর মানুষ নয়। হাতের বিড়িটা শেষ করে সে কথা বলা শুরু করলো।
হ্যাঁ মামা বলেন।
আপনারা এখানে আসার পর থেকে বিভিন্ন জিনিস দেখছেন, আমি সবই জানি। মাঝে মধ্যে আপনারা আমার দোকানে এসে এসব নিয়ে কথাও কইছেন, আমি কিন্তু সবই শুনছি।
হ্যাঁ, কিন্তু এসবের কারণ কি?
আর ওই মহিলাটা কি?
আমি দাদা কমু, আপনার কথা বিশ্বাস হইব?
হ্যাঁ হ্যাঁ হবে, আপনি বলেন।
বিশ্বাস না হইলেও সমস্যা নাই, এখানে সবকিছুর প্রমাণ আছে। আপনার হাতে যে কাগজটা, ওইটা মুক্তিযুদ্ধের সময় বানানো।
কারা বানিয়েছিল?
পাকিস্তানিরা।
পাকিস্তানিরা?
হ্যাঁ, সেইখান থেকে এই ঘটনা শুরু। যুদ্ধের সময় অঞ্চলে হিন্দু পল্লী আছিল, মুসলমানও আছিল, তবে হিন্দু সংখ্যায় বেশি আছিল। চারিদিকে যুদ্ধ, যে যেমনে বাতাস পালাইতেছে, এর মধ্যেই একদিন পাকিস্তানিরা এলো। ওই যোদ্ধান দেখতেছেন, ওইখানে ওর ক্যাম্প বহাইল। আর তারপর?
তারপর কি মামা?
তারপর যা হইল তার কনের মতো না। ওরা মানুষ আসিল না, আস্তা জানোয়ার আসিল। উদ্যানের পশ্চিম দিক দিয়া ওগর টর্চার সেল আসিল। প্রত্যেক দিন কত মাইন ছেড়ে যে ধরিয়া নিয়ে যাইতো, কি যে অত্যাচার করতো। আমরা মাঝে মধ্যে রাইতে ঘুমাইতে পারতাম না, মাইন ছেড়ে আহাজারি এখান পর্যন্ত ভাইসা আসতো, বেহনের দিয়া খুঁজায় খুঁজায় মারতো,
মেরিয়ে ফেলতো।
এই উদ্যানটা এখন সৌরভীরা ফালাইছে, আগে এটা তো ছোট আসিল না। এটার ভিতরে অগত ক্যাম্প আসিল, টর্চার সেল আসিল। আশেপাশের এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের আয়না এখানে মাইরা পুঁতা ফালাইত, আর ওই এলাকার হিন্দুকে কাউরে রেহাই দেয় নাই, পুর্তি আপারে আপুলা পান্ডা মাইরা ফালাইত। আমরা খালি হাজারি শুনতাম, কিছুই করার আসিল না।
টর্চার সেলে শুধু মুক্তিযোদ্ধাদের নিয়ে আসতো
না, এলাকার 10 বছর থেকে শুরু কইরা কোনো মাইয়া মানুষ রেহাই পায় নাই। মাইয়াগু উপরে কুত্তার মতন ঝাঁপায় পড়তো, ওই মাইয়াগুর এখানে ধৈরা নিয়ে অত্যাচার করত। পাগলটারে দেন না, ওই বউটারে আমনি মাইরা ফালাইছে, তার লাশ পর্যন্ত পায় নাই। অনেকে কয় ওই যে সাদা কাপড় পরা মহিলাটারে দেখেন, ওইটা আইরি বউ। আর ওই যে আমাকে পশ্চিম দিকে ঘরটা দেখতেছেন তালা দেওয়া, আমরা এই বাড়িতে পাড়ায় যাওয়ার পর নাকি এই ঘরও মায়া গোয়ার না অত্যাচার করত। কত মায়া যে ঘরের মধ্যে গলায় শাড়ি পেছার মশলে, তারা আজও যায় নাই, আজও তারা এই ঘরে কাঁদবে, মাঝে মধ্যে আমগুলি ঘুমাইতে দেয় না।
আর কুয়াটা
ভয়ঙ্কর, ওই কুয়ার ঘটনা আরো ভয়ঙ্কর। যুদ্ধের পরে আমরা যখন ফিরাইলাম, এই কুয়াটার গন্ধেও দিক যাওয়া যাইত না, খালি মানুষ মাসতে আর ওই কুয়ার মধ্যে ফালাই দিছে। রাত হইলেই ওই কুয়াতে মানুষের কান্দন শোনা যেত। একদিন তো পিটি কিস্তির অবস্থা হইল, দুইটা লোক রাইতে হদিক দিয়ে আইতেছিল, হঠাৎ দেহে ওই কুয়াতে ঘর ঘর করে রক্ত বাড়িতেছে, সারা জায়গা রক্তে ভাসা যাইতেছে। এরপর ওটারে মাটি চাপা দিয়ে দিছে, এরপরও কান্দন থামে নাই। কিন্তু বিশ্বাস হইতেছে না, তাই না? কিন্তু এখানে সব মানুষ এসব নিঃস্তব্ধে দেখছে, সবাই সব বিশ্বাস করে। যাইতে কেউ তাদের আশপাশ দিয়ে আঁকতেও পারে না, যাইতে হইলে ওরা বাইরে হয়। তো আমি জানতাম আপনাকে বিশ্বাসে করে, আপনাকে আগে আরো অনেকজন দিয়ে আমি গল্প বলেছি, তারাও প্রথমে বিশ্বাস করে নেই, কিন্তু পরে ঠিকই বিশ্বাস করছে। আমি আপনাকে পরবান দিতে পারো।
সেটা কিভাবে?
আপনারা এর আগেও নিঃস্তব্ধে অনেক কিছু দেখছেন, তারপরেও এখনই আমি আপনাকে দেখাইতে পারি।
মানে?
আমি ঘরটা খুলে দিতেছি, একলা যেতে হইব না, আপনারা চারজন একলা গিয়ে যাইবেন। একটা রাত এই ঘরের মধ্যে কাটাইলে বুঝবেন কাহিনী কি। রাজি?
হ্যাঁ হ্যাঁ আমরা রাজি।
কি বলছিস সব?
হ্যাঁ ধুর, চুপ করতো, কিছুই হবে না, আপনি দরজা খোলার ব্যবস্থা করেন, আমরা রাজি।
বউ, দয়ের থেকে চাবিটা নিয়ে আসো।
ঘরটা দেখে তো গাছ ছমছম করছে। শোন না, আমি না যে বাদ দে।
আরে ভয় পাস না তো, গিয়ে দেখি না কাহিনীটা কি। আরে বিড়াল তো, এত ভয় পাওয়ার কি আছে, কিচ্ছু হবে না।
গান দরজা খুলে দিলাম, বেশি কিছু হইলে জোরে আওয়াজ দেন।
এই স্নিগ্ধ চল।
ঘরটা খোলার সাথে সাথে কেমন একটা বোটকা গন্ধ এলো নাকি। ঘরটা মোটামুটি বড়, ওরা চারজন পা টিপে টিপে ঢুকলো ঘরে। ঘরটা এতই নীরব
যে পায়ের আওয়াজও যেন কানে পাচ্ছে। ঘর থেকে ঢোকার সাথে সাথে কেমন একটা বিষণ্নতা চেপে বসলো মনে। নিজের অজান্তেই ইরার চোখেও পানি চলে এলো। সারা দেয়ালে রক্তের ছোপছোপ দাগ। এত নিরবতার মধ্যে মনে হচ্ছে কেউ যেন আর্তনাদ করছে। সে এত বছর আগের অত্যাচারের চিহ্ন যেন এখনো থেকে গেছে। ঘরের কোনায় কিছু ছেঁড়া জামা কাপড়, ব্লাউজ, শাড়ি, ছোট বাচ্চাদের জুতো, এগুলো এখনো পড়ে আছে। ঘরের মধ্যে আসবাবপত্র বলতে একটা পুরাতন ঘুনে ধরা আলমারি, একটা ভাঙা মতো চৌকি আর দুটা বসার টুলের মতো। বিদ্যুতের সংযোগ এই ঘরে নেই বলেই মনে হচ্ছে। মোবিন বাবা অবশ্য একটা হারিকেন আর দুটো টর্চ লাইট নিয়ে গেছে। আবছা অন্ধকারে ঘরটার ভেতরে ঢুকেই কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। ভেতরে গিয়ে ইরা আস্তে করে একটা টুলের উপর বসে গেল। হিমা ইরার পাশেই বসলেন। স্নিগ্ধ আর নুমন ঘুরে ঘুরে দেখছিল। বেশ কিছুক্ষণ কেউ কারোর সাথে কোনো কথাই বলল না। গভীর রাত। মাঝে মাঝে তো একটা রাত জায়গা পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আস্তে আস্তে তারা লক্ষ্য করলো ঘরটা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিল যেহেতু শীত শীত আবহাওয়া তাই হয়তো রাত পড়ার সাথে সাথে ঠান্ডাও বাড়ছে। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করল আসলে ঠান্ডাতে একটু অস্বাভাবিক মাত্রা। তখন তো তারা কেউ কারোর সাথে কথা বলছে না। ঠিক এমন সময় ধূপ করে হারিকেনটা নিভে গেল। তারা কিছু একটা বলতেই চাচ্ছিল এমন সময় তাদের নিরবতা ভাঙল একটা গা শিউরে ওঠা কণ্ঠে।
কে কথা বলছে?
নোমান, কই তুই? আমার ভীষণ ভয় করছে।
ভয় পাচ্ছিস? আমি খুব ভয় পেয়েছিলাম।
নোমান, স্নিগ্ধ, কি করছিস তোরা? টর্চ জ্বালাচ্ছিস না কেন?
আরে জ্বালানোর চেষ্টা করছি তো, জ্বলতেছে না।
জ্বলবে না?
কে তুমি? আমাদের সাথে এমন করছো কেন? এসব কি বলছেন আপনি? কে আপনি? নোমান, প্লিজ আলোটা জ্বালা।
আপনি কি চান?
আমি না, আমরা আমরা সবাই আছি।
কি চান আপনারা?
এইসব কি? নিশ্চয় এইসবে আপনার হাত আছে। আপনি কি ফাইজলামো পাইছেন?
উত্তেজিত হইও না, আমি আগেই করছিলাম। তোমরা যাবা কিনা তোমরাই ঠিক করো। এখন যাও, ঘরে যাও, আমি পড়া বানি নিয়ে আসতেছি।
না, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না।
কই যাইবা? ওইদিকে তাকাও।
এটা কি
দেখতেছো? রাস্তা দিয়ে আগুন গোলা যাইতেছে। এই সময় রাস্তায় বাইর হওয়া একদম বুদ্ধিমানের কাম না। আজ রাতটা তোমরা না চাইলেও এখানে থাকা লাগবে। আর আমার লগে এমন করে তো কোনো লাভ নেই, আমি নিজে এগুলো শিকার।
আপনি এই ঘর ভেঙে ফেলেন না কেন?
চেষ্টা তো কম করি নাই, যখনই ভাঙতে যাই তখনই স্বপ্ন দেখাই। যদি এই ঘর ভাঙ্গি আমার বউ পোলা কাউরেই ছাড়বো না। যান, আপনারা ঘরের ভিতরে যান।
সেদিন রাতে তারা সেই বাড়িতেই কাটালো। পরের দিন সকালে উঠে তারা লাইব্রেরির রঞ্জন স্যারের কাছে গিয়ে সব বলল। এর প্রথম রঞ্জন স্যার অনেকক্ষণ তাদের সাথে কথা বলল। রঞ্জন স্যারের কাছে তারা জানতে পারল যে এখনো উদ্যানের কয়েকটা জায়গায় তাদের লাশ আছে। কখনো এইসব ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। এই চারজনের আগ্রহ দেখে রঞ্জন স্যার তাদের সব রকম সাহায্য করতে চাইলেন। এরপর সেই জায়গাগুলোর মাটি খুঁড়ে অনেকগুলো কঙ্কাল বের করা হল। তারপর জায়গাটাকে বদ্ধভূমি ঘোষণা করা হল। এই চারজনকে সরকারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানানো হলো, সম্মাননা দেওয়া হলো। সবাই জানে তারা নিজেদের আগ্রহ থেকে এগুলো খুঁজে বের করেছে, কিন্তু আসল কথা শুধু এরা চারজন আর নদীর নামে আর রাহুল পাগলাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখন তিনি অনেক ভালো আছে, তারা পাশ করে ক্যাম্পাস থেকে চলে গেছে। কিন্তু মাঝে মাঝে নবীন বাবা চায়ের দোকানে আসে, আগের মতন এখন নাকি আর ওসব হয় না। তবু মাঝে মাঝে কান্নার আওয়াজ এখনো শোনা যায়। তা কি হতে পারে, এখানে মানুষের মনে এসব একদম বসে গেছে? তাই যাই হোক, আমাদের আশেপাশে হয়তো এমন কোনো জায়গা আছে যেসব জায়গা যুদ্ধের সময় কোনো ঘটনাকে ঘিরেছে। আমাদের তরুণ প্রজন্মের দায়িত্ব সেসব জায়গাগুলো খুঁজে বের করে সংরক্ষণ করা। আমাদের সকল শহীদদের আত্মা শান্তি পাক। সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার কাহিনী, যার নাম বদ্ধভূমির আত্মনাদ। লিখেছে আনিকা চৌধুরী প্রিয়ন্তী। নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিফার জানা এবং সাউন্ডে ছিলেন জালিদ খন্দকার। আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যারা, তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। স্নিগ্ধ চরিত্রে অভিনয় করেছেন রেহান, হিমার চরিত্রে প্রিয়ন্তী, ইরার চরিত্রে নিতুল, নোমানের চরিত্রে শুভ্র, মোবিন মামা হয়েছেন সাইফ, রহমতের চরিত্রে নাফিস এবং রঞ্জনের চরিত্রে আবিদ, এবং প্রেতার তার কণ্ঠস্বর দিয়েছেন সাকিফার জানা। এই ছিল আজকের কুয়াশার কলা কৌশল চিন্তা। আগামী সপ্তাহে ঠিক একই সময় কুয়াশা এক্সপার্ট এবং কুয়াশার গল্প নিয়ে আমি শারমিন হাজির হচ্ছি কুয়াশায়। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। এক্সক্লুসিভলি অন ফিউশনবিটি.com